আসসালামু আলাইকুম, দ্য মুসলিম গ্লাস পডকাস্টে আপনাদের আবার স্বাগতম। একটা দীর্ঘ বিরতির পর আমরা আবার শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মাঝখানে এত বিরতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, এজন্য হয়তো ক্ষমাসুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। ইনশাআল্লাহ এরপর থেকে আমরা কন্টিনিউ করার চেষ্টা করব রেগুলারলি। আজকে আমি আছি মাহবুব এবং আমার সাথে আছে আবদুল্লাহ, দুজনই হোস্ট। কিন্তু আজকের অতিথি যিনি আছেন তার নাম বলার আগে আমি আপনাদের 30 সেকেন্ড সাসপেন্সে রাখতে চাই। কয়েকটা হিন্দি দিব ফার্স্টে। উনি পেশায় ডাক্তার, ওনার 4টা বই বের হয়েছে এই পর্যন্ত, এবং প্রথম বইটা ওই নাস্তিকতা বিরোধী বা এই টাইপের একটা বই। গেস করুন, সময় 10 সেকেন্ড। সময় শেষ। জি, ঠিকই ধরেছেন, উনি হচ্ছেন ডাক্তার শামসুল আরফিন। আজকের আমাদের যে পর্বটা সেটার টাইটেলটা একটা অকওয়ার্ড টাইটেল, যেটা আমরা বাংলা ভাষায় খুব একটা করতে পারি না, উচ্চারণই করতে পারি না, সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এখন বাংলা আপনার ট্রান্সলেশন করে নেন। আমরা এই ব্যাপারটা যদিও অকওয়ার্ড আমাদের এখানে, কিন্তু দুনিয়া এতই এগিয়ে গেছে যে আমাদের এই ব্যাপারটা নিয়ে এত অকওয়ার্ড ফিল করলে আর চলবে না, কিছুটা আলাপ আলোচনা করা জরুরি এই কন্টেক্সটে। সো আরিফিন ভাই, কেমন আছেন?
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো?
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনার লেটেস্ট বই বেরিয়েছে, আমরা খুব ই করি, নাম কি, শুভকামনা করি।
আলহামদুলিল্লাহ,
আমাদের মনে হয় আলোচনায় চলে যাওয়া যায় প্রথম।
জি,
সো আমাদের আপনার লেটেস্ট যে বইটা মানসাঙ্ক, তাই তো?
জি,
এই বইটার ব্যাপার আপনি কিছু একটা বলুন, যে এই বইটার বিষয়বস্তু কি, কাদের অডিয়েন্স, এবং মানুষ এই বই থেকে কিভাবে উপকৃত হতে পারে আর কি। যদি একটু ব্রিফলি একটা বর্ণনা দেন তাহলে ভালো হয়, লেখকের মুখ থেকে শুনতে চাই।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে এই প্রশ্নটা আমাকে অনেকে করেছেন যে আপনার এই বইটা আসলে কি নিয়ে লেখা। তো আমি আসলে মানে ওরকম কোনো এমন কোনো উত্তর দিতে পারিনি যেটাতে সেও স্যাটিসফাইড হয়, আমিও স্যাটিসফাইড হই। কারণ এই বইটা শুরুটা যদিও ধর্ষণ, সেক্সুয়াল হ্যারাসমেন্ট এটা নিয়ে শুরু, কিন্তু এটা শেষটা আসলে বা পুরো বইটা যদি কেউ পড়ে তাহলে সে দেখবে যে এখানে শুধু এই বিষয়টা না, আরো অনেক বিষয় চলে এসেছে আলহামদুলিল্লাহ। এখানে মানুষের একজন মানুষের সাইকোলজি, স্বাভাবিক সাইকোলজি কি, সেখান থেকে ডেভিয়েন্ট সাইকোলজি, সেখান থেকে বিচ্যুত সাইকোলজি কি, বা মনোবিকার যেটাকে বলে, বিকৃতি, মানসিক বিকৃতিটা কেমন, মানে কিভাবে, কত ভ্যারাইটিস মানসিক বিকৃতি আছে, তার ভিতর থেকে জোর মানে ধর্ষণ যেটা জোরপূর্বক, এটা এটার মানসিক বিকৃতিটা কেমন হয়, স্বাভাবিক মানুষ কি ধর্ষকের ভূমিকা অবতীর্ণ হতে পারে, এই বিষয়টা চলে এসেছে এখানে। তারপর দেখা যাচ্ছে যে পশ্চিমা যে সভ্যতা, তারা আমাদেরকে এই এই যে একটা সামাজিক সমস্যা ধর্ষণের মতো বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ধর্ষণ সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে পাবলিক প্লেসে যেগুলো হচ্ছে রাফলি, আমরা এভাবে একটি ইয়েতে নিয়ে এসেছি, একটা হচ্ছে সেক্সুয়াল অ্যাসল্ট, একটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এই দুই ভাগে ভাগ করে আলোচনা করেছি বেসিক্যালি। তো সেক্সুয়াল হ্যারাসমেন্টটা ভার্বাল হতে পারে, নট সবসময় যে অ্যাসল্ট হবে তা না, ভার্বালিও সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা যায় বা ইন্টারনেটেও করা যায়। এইভাবে আলোচনাগুলো আস্তে আস্তে এগিয়ে গেছে, এবং একটা এসপেক্টে আমরা এসে দেখেছি যে যে একজন স্বাভাবিক মানুষ, একদম স্বাভাবিক মানুষ, ক্লাসের যে চশমা, মোটা চশমা চোখে আতেল ছেলেটা, সেও ধর্ষকের ভূমিকা অবতীর্ণ হতে পারে, মানে আশ্চর্য বিষয়। এই বিষয়গুলো চলে এসেছে অনেক কিছু এসেছে, এবং এরপরে পশ্চিমা সভ্যতা ধর্ষণকে বিলোপ করার জন্য কি ধরনের সলিউশন আমাদেরকে দিচ্ছে সে বিষয়ে কিছু আলোচনা এসেছে, এবং বর্তমানে এই সলিউশন গুলোকে ব্যবহার করে পশ্চিমা বিশ্ব যে সমাধান আমাদেরকে দিচ্ছে সেই সমাধান গুলো ব্যবহার করার পর তাদের সমাজের কি অবস্থা, এ ধরনের কিছু স্ট্যাটিস্টিক্স চলে এসেছে। এবং ফাইনালি আমরা লাস্টের যে চ্যাপ্টারটা সেখানে আসছে যে ইসলাম কিভাবে সমাধান দেয়, 1400 বছর আগে যে সমাজ, সেই সমাজে কিভাবে ইসলাম এই বিষয়টা মানে কিভাবে অ্যাবলিশ, কিভাবে বিমোচন করে ফেলেছে, এবং ধর্ষণের পিছনে কি যে ফ্যাক্টরগুলো আমরা পাচ্ছি বর্তমান আধুনিক গবেষণায়, ইসলাম কিভাবে এই প্রত্যেকটা ফ্যাক্টরকে ধরে ধরে অ্যাবলিশ করেছে, বিমোচন করে ফেলেছে, এবং সেই সাথে মানে এত তিনটা ফ্যাক্টরকে ইসলাম দূরে দূরে রাখবে, একত্রিত হতে দিবে না, মিলতে দিবে না, হ্যাঁ, পরিবেশ মিলতে দিবে না, বা ভিকটিম এবং যে অ্যাসল্ট যিনি করবে এই এই এদেরকে মিলতে দিবে না, পরিবেশ মিলতে দিবে না, এবং সেই সাথে প্রত্যেকটা ফ্যাক্টরকে, ভিকটিমকে, যে অ্যাসল্ট করবে তাকে, এবং সেই সাথে পরিবেশ, এই তিনটা বিষয়কে ইসলাম কিভাবে আলাদা আলাদা ভাবে সমাধান করেছে, এই বিষয়গুলো বয়ে উঠে এসেছে। যার কারণে মানে যদিও ধর্ষণ দিয়ে শুরু বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট দিয়ে শুরু, কিন্তু আলটিমেটলি বিষয়টা ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী পরিবার নীতি, ইসলামী সন্তান প্রতিপালন বা ইসলামী বিষয়গুলা, ইসলাম যেভাবে ডিরেকশনে যে ডিরেকশনে আমাদের মনস্তত্ব ইসলাম নিয়ন্ত্রণ করে, ইসলামের বিধানগুলো, এই বিষয়গুলো উঠে এসেছে। তো আসলে শুধু যদি বলি যে বিষয়টা ধর্ষণ, তাহলে জিনিসটা মানে একটা ছোট্ট গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে গেল। বইটা মূলত হ্যাঁ মানে বেশ ওয়াইড একটা বিষয় বইয়ের মধ্যে উঠে এসেছে আর কি। এই আর এখানে পাঠক বলতে সবাই আসলে, যারা আমরা গল্প পড়ে মজা পাই, বিশেষ করে একটা একটা আমাদের একটা বড় অংশ যারা আমরা পাঠক, গল্পের আকারে বিষয়গুলো আনতে পারলে জিনিসটা সাবলীল হয়। তো দেখা যাচ্ছে প্রবন্ধ প্রবন্ধ জাতীয় লেখা পাঠ করা কিছুটা যদিও মনোযোগ ধরে রাখতে হয়, প্লাস আরো অনেক কিছু। তো এটা যেহেতু প্রবন্ধ ধরনের বই, আমার মনে হয় যে যারা একটু ধরে ধরে খেলতে চায়, হ্যাঁ, তাদের জন্য জিনিসটা একটা সুস্বাদু খাবার হবে বলে আমার কাছে মনে হয় আর কি।
না অল এই নাম কি একটা কাল্পনিক চরিত্র ন্যারেটিভ দিয়ে বই অনেক হয়েছে, ইনফ্যাক্ট এখন এই প্রবন্ধ বা আর্টিকেল টাইপের বই আসলে বেশি দরকার আমাদের।
জি, এখন মানে এগুলোর মধ্যে ব্যাখ্যা গুলো বেশি ভালোভাবে আসে, আসলে ডায়লগে তো অত ব্যাখ্যা আসে না, বা ডায়লগে যদি মানে কোনো পরিসংখ্যান তুলে আনা যায় না, ডায়লগ এভাবে হয় না, যদি প্রবন্ধ আকারে হয় তখন পরিসংখ্যান গুলো সুন্দর আসে আর কি।
প্লাস আমার মনে হয় লাস্ট এই 2-3 বছরে একটা ক্লিশে ভাব চলে আসছে যে একটা কাল্পনিক চরিত্র সব কথা বলবে আর এক ফ্রেন্ড কে বলবে, মানে
জি জি
এই একই একই ফরম্যাট তো কয়েকজন ফলো করার পর আমার মনে হয় দিস হ্যাজ মানে এই আর্টিকেল ফর্মে বইটা বেটার। যাই হোক, আমরা মনে হয় বই তো বইয়ের ইন্ট্রো শুনলাম এবং পাঠক এবং কি আপনার মানে পার্সপেক্টিভ, ইনফ্যাক্ট লাস্টে ইসলামের সলিউশনটাকে নিশ্চয়ই নিয়ে আলোচনা করার চেষ্টা করছেন।
জি,
এখন আমাদের একটা কোশ্চেন যে এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট একটা মডার্ন প্রবলেম কিনা, কেমন নিশ্চয়ই এটা সৃষ্টি শুরু থেকে ছিল মোর অর লেস, কিন্তু এই লাস্ট এখন তো একটা মনে হয় ফেস্টিভ্যাল চলে আসছে লাস্ট কয়েক বছর ধরে, এই আমাদের লাস্ট এই 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 মাসে আমরা সম্ভবত একটা স্ট্যাটিস্টিক দেখলাম যে 100 দিনে 360টা রিপোর্টেড রেপ কেস বাংলাদেশে, মানে এটা তো টোটালি ডিস্টার্বিং একটা ব্যাপার। আপনার কি মনে হয় যে এই যে সাডেন স্পাইক এই রেপ এবং সেক্সুয়াল ভায়োলেন্স এর মধ্যে রিসেন্ট কি কি কারণ হতে পারে আর কি?
আচ্ছা ফাইন, রিসেন্ট কারণের মধ্যে আমার কাছে যেটা মনে হচ্ছে, এক নম্বর হচ্ছে যে আমাদের ক্যাপিটালিজম, ক্যাপিটালিজমের কারণে আমাদের যে সামাজিক মূল্যবোধগুলো ছিল, যেমন উদাহরণ হিসেবে বলতে চাই যে এখন আমাদের যে মূল্যবোধগত যে একটা অবস্থান, আপনারা যদি ঠিক 50 বছর আগে বা 100 বছর আগে ইউরোপ দেখেন, তো অনেকটা কাছাকাছি মূল্যবোধগুলো, কাছাকাছি সামাজিক পারিবারিক বন্ধনগুলো, সোশ্যাল রেসপন্সিবিলিটি যেগুলো, সামাজিক দায়বদ্ধতা গুলো, হ্যাঁ, বা এই আত্মীয়তা বিষয়গুলো, এগুলো কাছাকাছি একটা অবস্থানে ছিল। তো এগুলো এই সামাজিক মূল্যবোধগুলো খুব দ্রুত ভেঙে পড়তেছে, এবং বর্তমান বিশ্বে যেহেতু একটা সব মিলেমিশে একাকার, গ্লোবাল ভিলেজ বলছি আমরা ব্যাপারটাকে, যে সবাই সবার মধ্যে সংস্কৃতি এক্সচেঞ্জ হবে, তারপর হচ্ছে এই বিষয়গুলো হবে, বিশ্বায়ন হবে, তো এই পরিপ্রেক্ষিতে আমাদের সামাজিক মূল্যবোধগুলো এখন পশ্চিমা আদলে ভেঙে পড়ছে। তো এই সামাজিক মূল্যবোধগুলো একসময় ছিল ব্যক্তিগত মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধগুলো একসময় ছিল, ফ্যামিলি বন্ডিং এর কারণে একটা মানুষের ভিতরে পারিবারিক মূল্যবোধ গড়ে উঠতো, হ্যাঁ, সামাজিক ওঠা বসা মূল্যবোধগত কারণ মূল্যবোধ গুলো গড়ে উঠতো। তো এই বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে যে এখন আর পশ্চিমাদের অনুসরণ করার কারণে, পশ্চিমা সভ্যতা, যার কারণে এই বিষয়গুলো আমাদেরও ভেঙে পড়ছে। ইন্ডিয়া একটু আগে ভেঙে গেছে, যার কারণে ইন্ডিয়াতে আমরা একটু আগে পাই, বাংলাদেশে আমরা একটু পরে পাচ্ছি। হ্যাঁ, এটা একটা সাডেন একটা কারণ আমি মনে করি, যে বর্তমান বিশ্বে এই দ্রুত কালচারাল এক্সচেঞ্জের কারণে এই বিষয়গুলো হচ্ছে, একটা জিনিস। আর 2 নম্বর একটা বিষয় আমার কাছে যেটা মনে হয়, যে পশ্চিমা সভ্যতা থেকে আমাদেরকে কিছু সলিউশন দেওয়া হয়েছিল, তার মধ্যে সহশিক্ষা একটা, মানে একই জায়গায় একই অফিসে ছেলে মেয়ে কর্পোরেট লাইফ তারা লিড করতেছে, একই একই জায়গায় তারা সহকর্মী হিসেবে থাকছে, তো এই বিষয়গুলো মানে আরো জিনিসটাকে ভালনারেবল করে তুলছে। এটা আমি আমার বইয়ে দেখানোর চেষ্টা করেছি যে মেইনলি 3টা ফ্যাক্টরের কারণে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা ধর্ষণ, আইপি অ্যাডভান্স, মানে সেক্সুয়াল হ্যারাসমেন্টের আইপি অ্যাডভান্স লেভেল আমরা যদি বলি, যে সবচেয়ে অ্যাডভান্স লেভেল ধর্ষণ, তো এখানে আমরা 3টা ফ্যাক্টর আমি মেইনলি দেখাতে চাইছি যে 3টা ফ্যাক্টরের পিছনে দায়ী। এক নম্বর হচ্ছে যে মনস্তত্ত্ব, মেন্টাল সেট আপ, যে লোকটা ধর্ষণ করতেছে তার মেন্টাল সেট আপটা একটা একটা দায়ী জিনিস, একটা দায়ী ফ্যাক্টর। দুই নম্বর হচ্ছে সে কেমন জায়গায় তার ভিকটিমকে পাচ্ছে, মানে সুবিধাজনক জায়গায় সে ভিকটিমকে পাচ্ছে। আর তিন নম্বর হচ্ছে যে ভিকটিম নিজে বা স্টিমুলাস যেটাকে আমরা বলি উদ্দীপক, নির্দিষ্ট একটা উদ্দীপক মানে ওই নির্দিষ্ট মেন্টাল সেট আপ এর মানুষকে মানে উদ্দীপিত করতেছে। এটা পরবর্তীতে হয়তো বিস্তারিত মানে আরো হয়তো বা প্রশ্নের প্রশ্নে চলে আসবে অনেক অনেক বিষয়। তো
আচ্ছা,
এই যে জিনিসগুলো যে মানে ভিকটিম কে যে ধর্ষক, ভিকটিম কে ধর্ষক তার সুবিধাজনক জায়গায় পাচ্ছে, সেটা ভিড় হোক, সেটা নির্জন জায়গা হোক, সেটা রুম ডেটিং হোক, সেটা যে কোনো জায়গা হোক, হ্যাঁ সেটা বর্তমান বিশ্বে যে নারীদের স্বাধীনতার নামে যে বিষয়গুলো উঠে আসে, একই সাথে ছেলে মেয়ে শিক্ষা গ্রহণ করতেছে, একই জায়গায় ছেলে মেয়ে চাকরি করতেছে, একই যানবাহনে তারা চলাফেরা করতেছে, এই যে একটা পাচ্ছে মানে ভিকটিমকে পাওয়া যাচ্ছে, সহজলভ্য হয়ে যাচ্ছে, এটা একটা
নাগালে পাওয়া যাচ্ছে,
হ্যাঁ হাতের নাগালে পাওয়া যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে মানুষের মনস্তত্ব খুব দ্রুত চেঞ্জ হয়ে গেছে। ওই যে আমরা একটা কথা বলি না যে সোশ্যাল অ্যাডাপশন বলি যেটাকে, কি বলি এটাকে, ডিসেন্সিটাইজেশন বলি, যে সমাজ এখন অনেক 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 ডিসেন্সিটাইজড। ফ্যামিলি বসে একসাথে, বাবা মা ভাই বোন বসে একটা একটা চুম্বন দৃশ্য তারা টিভিতে দেখতেছে এবং তারা কিছু মনে করতেছে না এটাকে, হ্যাঁ এই বিষয়টা সবাই ডিসেন্সিটাইজ হয়ে গেছে, বিষয়গুলোকে নর্মাল মনে করতেছে। একটা ছেলেকে আমি একটা স্মার্টফোন দিয়ে, একটা ইন্টারনেট কানেকশন দিয়ে বাবা ছেড়ে দিচ্ছে, সে এটাকে নর্মাল মনে করতেছে যে এই বয়সে একটু দেখেই, হ্যাঁ মানে এই বিষয়গুলোর কারণে খুব দ্রুত আমাদের মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন আসতেছে। বললাম না যে পারিবারিক মূল্যবোধ, ব্যক্তিগত মূল্যবোধ, এই বিষয়গুলো সরে যে খারাপ জিনিসগুলো নর্মালাইজ হয়ে গেছে আমাদের ভিতরে। তো যার কারণে আমার মনে হয় যে গত কয়েকটা বছর আমরা খুব দ্রুত পরিবর্তন গুলো দেখতে পাচ্ছি, যেটা আগে এতটা ছিল না।
প্লাস আমার একটা মানে জিনিস, এটা মনে হয় যদিও একটা পলিটিক্যাল ব্যাপার স্যাপার, এই এই নামকে এই ঘটনাগুলো তো আসলে আমরা কয়েক বছর বা যুগ 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 ধরে দেখে আসছি, কিন্তু লাস্ট এই মেবি 5-6 বছর বা 7-8 বছরে এই সব কেসের কোনো বিচার হয়নি। যারা এই যারা ক্রিমিনাল এরা একটা মোটামুটি মাইন্ড সেট আপ পায় গেছে যে এসব করলে কিছু হবে না, হয়তো খুব বেশি 6 মাস 1 বছর, এটা একটা মনে হয় একটা কারণ।
এটা 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 আমার ওই মানে বই মধ্যে এটাও আসছে, এটাও এসে গেছে যে এটা আমি এভাবে নিয়ে এসেছি যে যখন আমরা মনস্তত্ত্ব কথা আসতেছে, যে এটা নারীবাদীরা বলে না যে পুরুষকে তার মানে পুরুষকে ইয়ে করতে হবে, কি বলে, নিজের মনকে চেঞ্জ করো, তাই না? তো এটা একটা ফ্যাক্টর, মনস্তত্ত্ব বললাম না খুব র্যাপিডলি মনস্তত্ত্ব গুলো চেঞ্জ হয়ে গেছে, তার মধ্যে এটাও একটা যে বিচারহীনতা, কারণ এখানে পশ্চিমা গবেষণা গুলো এরা এটা দেখছে যে বিচারহীনতার কারণে যখন সে মানে একজন অপরাধী সে শিওর যে আমার বিচার হবে না, হ্যাঁ তখন সে এই এটার পিছনে মানে একটা ফ্যাক্টর, এটা ধর্ষণের একটা ফ্যাক্টর এটা যে সে অপরাধ করে পার পেয়ে যাবে, অপরাধী অপরাধ করে পার পেয়ে যাবে, এই সাইকোলজি এই মনস্তত্ত্বটা ধর্ষণের একটা ফ্যাক্টর, এবং এটা আমার মধ্যে এখানে আমরা আলোচনা এনেছি।
আমাদের মধ্যে মানে এই বাংলাদেশের এই কালচারেও একটা বেশ বড় ফ্ল ছিল যে গ্রামে শালিশ টালিশে যা দেখা গেছে, যা যেসব রেপিস্ট থাকে রেপিস্টের সাথে ভিকটিমের বিয়ে দেওয়া দেওয়া হয়,
বিয়ে দিয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ এটা একটা বড় সমস্যা, বড় সমস্যা।
এটা যদিও শহরের দিকে নাই, গ্রামের দিকে এটা খুব,
গ্রামের দিকে এটা আছে,
ভেরি মাচ
কম। এটা একটা খুব মানে এটা যে কার মাথায় আসছে, আমি স্টুডেন্ট যেটা সে একটা অপরাধ করলো, আমি আবার তাকে একটা মানে কি বলে বিচার তো হইলই না, উল্টো একটা গিফট দিয়ে দিলাম, সারা জীবন ধর্ষণ করার মতো তাকে একটা স্কোপ করে দিলাম,
জীবন
নারী স্বাধীনতার ব্যাপারটা উল্লেখ করলেন, প্লেস বা কারণ সমূহ যখন তুলে ধরলেন তখন আর কি আমাদের সেক্সুয়াল হ্যারাসমেন্টের কি কি কারণ হতে পারে। তো আমাদের বর্তমানে যেই সামাজিক কাঠামো সেখানে তো নারী ক্ষমতায়ন বা জি বা নারী স্বাধীনতা এই ব্যাপারগুলি তো প্রমোট করা হচ্ছে, তাও কেন এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের ব্যাপারটা ট্যাকল করতে পারছে না?
আচ্ছা নাইস, এটা একটা সুন্দর একটা বিষয়। এটা যেমন নারী স্বাধীনতার কথা বলে আমরা মেনলি আমি তিনটা ফ্যাক্টরকে দায়ী করি আর কি, এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা ধর্ষণের পিছনে, মনস্তত্ত্ব, ভিকটিম এবং প্লেস। তো এই নারী স্বাধীনতার কারণে তারা একটা কমন প্লেস পাচ্ছে, আমি বোঝাতে পারলাম কিনা?
জি জি জি,
যে যে অ্যাসল্ট করলো, সেক্সুয়াল অ্যাসল্ট যে করলো, সে ভিকটিমকে একটা কমন প্লেসে পাচ্ছে, মানে একটা ফ্যাক্টর, হ্যাঁ হ্যাঁ, যেটা আগে ছিল না, যেটা আগে ছিল না। আমি একটু শুনে নিচ্ছি যে
মনে করেন সহশিক্ষার কথা বললেন
আমরা, হ্যাঁ হ্যাঁ রাইট, আমরা যেমন দেখতে পাচ্ছি যে আমরা ইন্ডিয়ার ইন্ডিয়ার 2016 সালের একটা স্ট্যাটিস্টিক্স, ইন্ডিয়া তো এখন ধর্ষণে একটা অন্য লেভেলে চলে গেছে, মানে ওটা তাদের একটা কি বলে দৈনিক
রেড ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড,
মানে পান্তাবাদের মতো হয়ে গেছে আর কি। ইন্ডিয়াতে আমরা 2016 সালে যদি আমরা স্ট্যাটিস্টিক্সটা নেই ইন্ডিয়ার, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি 94% মানুষ, 94% মানুষ যারা রেপিস্ট, 94% কেস পরিচিত মানুষের দ্বারা ধর্ষণ হয়েছে, পরিচিত মানুষ। এখন আমার কথা হচ্ছে, হ্যাঁ 94% রেপ পরিচিত মানুষের দ্বারা, যারা অ্যাকোয়েন্টেড, ওয়েল অ্যাকোয়েন্টেড, এবং এগুলোকে আমরা একটা নাম দিছি, মানে আমরা না মানে পশ্চিমা বিশ্ব একটা নাম দিচ্ছে অ্যাকোয়েন্টেন্স রেপ, হ্যাঁ অ্যাকোয়েন্টেন্স রেপ বলতেছে। তো এটা দেখা যাচ্ছে যে এই যে 94% মানুষের সাথে আমার পরিচয় কোথায়, ভিকটিমের পরিচয় কোথায়, 94% মানুষ যে পরিচিত মানুষ ধর্ষণ করলো তারা পাচ্ছে কোথায়, মানে
যেহেতু ভিকটিমের পরিচয়, ফ্যামিলি না হলে ওয়ার্কপ্লেস,
হ্যাঁ হ্যাঁ ওয়ার্কপ্লেস, এবং এখানে দেখা যাচ্ছে যে হয় সহকর্মী, অফিসের বস বা প্রতিবেশী, হ্যাঁ, বা বিয়ের প্রলোভন দেখায় প্রেমিকা প্রেমিক, হ্যাঁ, বা এরকম আত্মীয়, এরা এই কাজগুলো করতেছে। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে কর্মস্থলে আমেরিকা আমেরিকার সেক্সুয়াল হ্যারাসমেন্ট 38% কর্মস্থলে হচ্ছে।
হ্যাঁ,
তো যার কারণে নারী স্বাধীনতা বলতে যে আমি এটা এটাই বোঝাতে চাচ্ছি যে নারী নারী ক্ষমতায়ন বা নারী স্বাধীনতার ফলে যে আমরা সহশিক্ষাকে প্রমোট করতেছি বা সহকর্ম, একই জায়গায় আমরা কর্ম করা, এটাকে প্রমোট করা হচ্ছে। তো এইগুলা হচ্ছে আমাদের এই রেপের একটা পিছনে একটা বড় মানে বড় একটা ভূমিকা রাখতেছে, স্থান ফ্যাক্টরটার মাধ্যমে যে তারা পাচ্ছে ভিকটিমকে, এই সমস্ত জায়গায় পাওয়া যাচ্ছে, এই সমস্ত জায়গায় ভিকটিমকে পাওয়া যাচ্ছে। এবং শিক্ষা প্রতিষ্ঠানেরও আমরা যদি মানে স্ট্যাটিস্টিক্স নেই, তাহলে দেখা যাচ্ছে যে সেখানেও মানে বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তারা মানে ম্যাক্সিমাম রেপ, রেপ গুলো মানে যারা ধর্ষিতা তাদের কথা থেকে আমরা জানছি, প্রথম প্রথম এক্সপিরিয়েন্স তাদের হচ্ছে হাই স্কুলে বা কলেজে।
আচ্ছা,
মানে এ থেকে বোঝা যাচ্ছে যে পশ্চিমা যে সলিউশন গুলো আমাদের কাছে আসলো, সহশিক্ষা, সহকর্ম, হ্যাঁ নারী ক্ষমতায়ন, এগুলো আসলে ইটস নট ওয়ার্কিং, এরা এটা কাজ করতেছে না বেসিক্যালি, বরং এটা আরো বেশি বাড়াই দিচ্ছে, আরো বেশি
বাড়াই সুযোগ করে দিচ্ছে,
আরো সুযোগ করে দিচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে তারা তো মানে পুরুষের যে যে অপরাধী তার মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ করার জন্য তো কোনো প্রোগ্রাম তারা নিচ্ছে না, বরং তারা আরো তার এই এই একটা বিকারগ্রস্ত মানুষের কাছে মেয়েটাকে বা যে ভিকটিম হবে অ্যাভেলেবল করে তুলতেছে, এই নারী মানে নারী প্রগতি বা নারী ক্ষমতায়নের এই এই কথাটা তুলে আর কি, এটা মানে আমার ইয়েতে উঠে আসছে বিষয়টা।
আচ্ছা, আর এই এই জিনিসটা নারী ক্ষমতা ইটসেলফ, যে নারী সুলভ যে ব্যাপারটা থেকে খুব একটা কাজ হয় না, এটা ওয়ান অফ দি প্রুফ হলো যে যেসব দেখবেন যেসব নারীরা লিডারশিপ রোলে থাকে এরা অনেকটা মেইল অ্যাপিয়ারেন্সে থাকে, যেমন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, আর অন্যান্য যেগুলি প্রাইম মিনিস্টার দেখবেন ওরা চুল খাটো, এই হিলারি ক্লিনটন চুল খাটো করে অনেকটা মেইল অ্যাপিয়ারেন্স আছে যাতে মানুষ
হতে চায় আর কি।
হ্যাঁ, নারী ক্ষমতা এই কনসেপ্ট ইটসেলফ আমার কাছে ফিকটিশাস মনে হয়। এনিওয়েজ, সেকুলারদের এই কথা হয়তো পছন্দ হবে না, আমরা নেক্সট কোশ্চেন একটা যাই। এটা হলো এই একটা হলো সেক্সুয়াল হ্যারাসমেন্ট, যেটাকে বাংলায় বলতে গেলে যৌন হয়রানি বলে,
হয়রানি বলে।
হ্যাঁ, আর এটার একেবারে ফাইনাল লেভেল হলো রেপ, যেটা একটা ভায়োলেন্স মানে ভায়োলেন্স ক্যাটাগরিতে পড়ে নিশ্চয়ই, তাই না? সো এই হ্যারাসমেন্ট থেকে কি কি কারণে আসলে মানুষ রেপ পর্যন্ত যেতে পারে, ইজ ইট জাস্ট ডিজায়ার অর আর অন্য অনেক কিছু থাকতে পারে আর কি?
আচ্ছা, এটা আমার কাছে যেটা আমার আমার যেটা উঠে আসছে আর কি, আমার গবেষণা বলা যাবে না এটাকে, কি বলা যেতে পারে, পড়াশোনা আর কি,
পড়াশোনা।
হ্যাঁ, ফ্যাক্টর মানে আমি এই পুরো বইটার মধ্যে এটাই আমার কাছে মানে মেইনলি আমরা বইয়ের মধ্যে যেটা করছি যে তিনটা ফ্যাক্টর তুলে আনলাম, যে ফ্যাক্টর আমরা এক হইতে দিব না, কিন্তু ফ্যাক্টর এক হলেই সমস্যা। হ্যাঁ, এক হলেই সমস্যা যাচ্ছে। তো এই যেটা দেখলাম যে যদি কোনো একজন বিকৃত মানুষ, বিকৃত চিন্তাধারা মানুষ, সে যদি ভিকটিমকে জায়গা মতো পায়, জায়গা মতো বলতে যদি নির্জনে পায়, তাহলে সে ধর্ষণ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। কিন্তু যদি নির্জনে না পেয়ে ভিড়ের মধ্যে পায় তখন কি হবে, যখন ভিড়ের মধ্যে পাই তখন তো সে রেপ করতে পারতেছে না। যেমন উদাহরণ হিসেবে মানে মনস্তাত্ত্বিক বিষয়গুলো একটু নিয়ে আসি, নাহলে পরে যেমন কেউ কেউ আছে শুধু পায়ের প্রতি মানে মেয়েদের পায়ের প্রতি তার কামনা, মানে পা দেখে সে, হ্যাঁ সে কামোত্তেজিত হয় পা দেখে এবং পা দিয়ে, পা দিয়েই তার কামোত্তেজনা নির্বাপন হয়। এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম, হ্যাঁ এটাকে আমরা, এটা নাম আছে একটা, যেগুলো আসলে বইটা সামনে দরকার ছিল। আবার দেখা যাচ্ছে যে অপরিচিত কাউকে হাত দিয়ে ছুঁয়ে তার গ্র্যাটিফিকেশন চলে আসতেছে, এটা একটা মনোবিকার, মানে এগুলো হচ্ছে মনোবিকার। হ্যাঁ কেউ দেখা যাচ্ছে যে ঘুমন্ত মানুষ দেখে তার মধ্যে উত্তেজনা আসতেছে, সোমনোফিলিয়া, অপরিচিত কাউকে হাত দিয়ে ছুঁয়ে, হ্যাঁ এটাকে বলতেছে টর্চারিজম, এরকম। মানে এই বইয়ের মধ্যে প্রায় 100 এরকম লিস্ট আছে যে নর্মাল নারী পুরুষ যে সেক্সুয়াল প্যাটার্ন তার বাইরে যে যে কেউ খুন করে সে মানে কামনা নির্বাপন তার হয়, এছাড়া হবে না। মানে ফাইনালি তাকে খুন করতে হবে। একটা আছে ফ্রটিউরিজম, যে অপরিচিত কারো গায়ে সে তার প্রাইভেট পার্ট সে রাব করতেছে, করে সে গ্র্যাটিফিকেশন হচ্ছে, এটা ছাড়া তার হচ্ছে না। হ্যাঁ মানে এই ধরনের আর কি বিষয়গুলো। হ্যাঁ তো আমি যেটা বলতে চাচ্ছি যে এইরকম একজন মানে বিকৃত লোক, সে যদি নির্জনে পায়, নির্জনে যদি তাকে ভিকটিমকে নিয়ে যেতে পারে তাহলে রেপটা হচ্ছে, কিন্তু নির্জনে যদি নিতে না পারতেছে তখন কি হচ্ছে, তখন হ্যারাসমেন্ট হচ্ছে। দেখাচ্ছে সে হয় ভিড়ের মধ্যে সে যতটুকু পারতেছে করতেছে, যতটুকু সম্ভব হচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে তাও যদি সে না পারে কমসে কম ভার্বাল একটা অ্যাটাক করবে, একটা কমেন্ট করবে, কমেন্ট করে সে নিজেকে সেক্সুয়ালি স্যাটিসফাই করতে চাবে। হ্যাঁ মানে সে দেখা যাচ্ছে যে একটা বাজে ওয়ার্ড একটা কমেন্ট করলো মেয়েটার দিকে, হ্যাঁ বা খুব বাজে ভাবে তাকায় থাকলো, মানে যত ভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা যায়, ভার্বালি করা যেতে পারে, চোখ দিয়ে করা যেতে পারে, বা ফিজিক্যালিও তাকে মলেস্টেশন করা যেতে পারে, এইগুলো তার সে করে ফেলতেছে, যেহেতু সে তাকে উপযুক্ত জায়গায় পাচ্ছে না, উপযুক্ত জায়গায় পেলে রেপ পর্যন্ত পৌঁছে যেত। হ্যাঁ বিষয়টা এরকম অনেকটা আমার কাছে মনে হয়েছে।
হ্যাঁ ভাই এই কথাগুলো তো মোটামুটি জেনেরিক কথাবার্তা, যে সে জেনেরিক মানে হলো মানে ইউনিভার্সাল, ট্রু ফর অল সোসাইটিস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, কিন্তু বাংলাদেশে, বাংলাদেশে ধরেন মানে কন্টেক্সট তো বেশিরভাগ বেশিরভাগ গ্রামে রেপ গুলো আসলে বেশি হয়, বা শহরের বাইরে, আরবান শহরে অতটা মানে কেস হয়তো বা রিপোর্ট হয় না, এই গ্রামে এদের এই মোটিভেশনটা রেপ পর্যন্ত যাওয়ার পর্যন্ত মোটিভেশনটা আপনার কি মনে হয়, যে আরো কিছু ফ্যাক্টর থাকতে পারে, মানে কারো হ্যারাস থেকে সরাসরি রেপে চলে গেল, মেরে ফেললো?
আচ্ছা একটা জিনিস হচ্ছে মানে এটার পিছনে আবার একটু রেপিস্টের মেন্টালিটি কেমন থাকে, এটা এটা একটু আসে আবার। হ্যাঁ রেপিস্ট কিন্তু সবসময় যে সে বিকৃত মানে মনোবিকারগ্রস্ত মানুষ তা কিন্তু না, মানে একজন সাধারণ মানুষ যেমন আমার আপনার মতো একদম সাধারণ মানুষও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময়ে সে তার চিন্তাভাবনা রেপিস্টের মতো হয়ে যেতে পারে। যেমন এখানে আমার বইয়ের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা একটা রিসার্চ আসছে, সেটা হচ্ছে যে নর্মালি একটা পুরুষ সে জোর জবরদস্তি করে তার মধ্যে মানে কামনা আসবে না। আমি বুঝাতে পারলাম কিনা, যে মানে আমি যদি, হ্যাঁ মানে স্বাভাবিক পুরুষ, একজন স্বাভাবিক পুরুষ যদি রেপ করতে যায় তার ইরেকশনই হবে না, এটা নর্মাল। কিছু পুরুষ আছে যারা জোর করার দ্বারা, মানে ওই যে বললাম না যে কিছুক্ষণ আগে যে কেউ খুন করে কামনা নির্বাপন করতেছে, কেউ এক্সিবিশনিজম, সে আরেকজনকে দেখায় দেখায় করে করা ছাড়া তার ভালো হয় না, হ্যাঁ মানে এরকম বিষয়গুলো। তো এরকমই একটা মনোবিকার হচ্ছে, যে কিছু মনোবিকার আছে এরকম যে সে মানুষের চোখের পানি দেখে তার কামনা সে শীর্ষে চলে যাচ্ছে, বুঝা গেল? মানে এই ধরনের কিছু লোক বিকৃত মন মানে মনোবিকারগ্রস্ত, কিন্তু অধিকাংশ ধর্ষক 92% আমি খুব সম্ভবত, হ্যাঁ 92% রেপ এর ক্ষেত্রে অপরাধী বিকৃত মনের না, মানে এই ধরনের কোনো প্রিফিক্সড কোনো বিকার তার ছিল না, সে একজন সাধারণ মানুষ ছিল। কিছু ফ্যাক্টর আছে যেগুলো একজন সাধারণ মানুষকেও ধর্ষণে প্রলুব্ধ করে বা ধর্ষকের মতো চিন্তা করতে বাধ্য করে। যেমন উদাহরণ হিসেবে বলি, আমি কি বেশি সময় নিয়ে ফেলতেছি? যেমন উদাহরণ হিসেবে আসতে মানে ওই রিসার্চটার কথা আমি বলতে চাচ্ছিলাম, যে রিসার্চটা খুব ইম্পর্টেন্ট একটা রিসার্চ, সেখানে ওনারা দেখালেন যে কিছু মানুষকে রেপ সিন দেখানো হলো কিছু স্বাভাবিক পুরুষকে, তো এর ফলে দেখা যাচ্ছে এবং তাদের পেনাইল ব্লাড ফ্লো মানে তাদের প্রাইভেট পার্টস এ যে ব্লাড ফ্লো হয়, ব্লাড ফ্লো হয়ে এটা ইরেকশন হয়, তো ওই ব্লাড ফ্লোটা মেজারমেন্ট করার জন্য একটা ডিভাইস এবং হচ্ছে তাদেরকে রেপ সিন দেখানো হলো, দেখানোর পর দেখা যাচ্ছে যে ব্লাড ফ্লো কমে যাচ্ছে, মানে একজন সাধারণ পুরুষের জোর জবরদস্তি করে একটা দৃশ্য দেখা, এটা এটার দ্বারা তার কামনা আসতেছে না। কিন্তু পরবর্তীতে যে কাজটা করা হলো সেটা হচ্ছে তারা এক্সারসাইজ করতেছে, নর্মালি এক্সারসাইজ, দেখাচ্ছে যে সাইক্লিং করতেছে, সাইক্লিং। হঠাৎ করে একটা মেয়ে আসলো, মেয়ে ঢুকলো, ঢোকার পর তাকে দেখে বললো যে এই কয়টা মাত্র সকাল থেকে আমি এতগুলো করছি, এই তোমার মুরদ এই কয়টা মাত্র করলা, মানে একটা টিটকারিমূলক কথা বা একটা পুরুষের প্রতি একটা অপমানমূলক কথা বললো। এরপরে ওই পুরুষগুলাকে আবার একই সেট আপে নিয়ে আবার রেপ সিন দেখানো হলো, এবং দেখা যাচ্ছে যে এইবার রেপ সিন তাদেরকে উত্তেজিত করতেছে। মানে বোঝাতে পারলাম কিনা, যে একদম নারীর, হ্যাঁ নারীর স্বাভাবিক একটা কমেন্ট যেটা পুরুষকে রাগান্বিত করে, এটাও একজন স্বাভাবিক পুরুষকে ধর্ষকের মতো করে চিন্তা করতে, মানে চিন্তা করায়। এই কারণে বলতেছি যে বর্তমানে যে কো-এডুকেশন বা সহকর্ম, একই জায়গায় সহকর্মী হিসেবে নারী পুরুষ অবস্থান করতেছে, কখন কার কোন কথায় একজন পুরুষ রেগে যায়, মানে ইন্টারাকশনটা বাড়তেছে না? নারী পুরুষ ক্লাসমেটের মধ্যে ইন্টারাকশন বাড়তেছে, সহকর্মীদের মধ্যে ইন্টারাকশন বাড়ে, মানে নারী পুরুষের ইন্টারাকশন এখন অনেক বেশি, যার কারণে একটা নারীর যে কোনো একটা সামান্য কথায় একজন পুরুষ যদি অফেন্ডেড ফিল করে, সেটা তাকে একজন স্বাভাবিক মানসিকতার পুরুষকে ধর্ষকের মতো চিন্তা করতে বাধ্য করে, ঠেলে দেয়। তো আমি, আপনি যে গ্রামের কথাগুলো বললেন, যে গ্রামের কথাগুলো এরকম যে গ্রামের মধ্যে মানুষ মিক্সিং হচ্ছে, সেখানে সবাই সবার ঘর বাড়িতে যায়, আসা যাওয়া করতেছে, তাই না? একটা গ্রামের মধ্যে কিন্তু একটা মিক্সিং অনেক বেশি, মানে স্পেশাল মিক্সিং অনেক বেশি। তো এর ফলে দেখা যাচ্ছে যে কেউ কারো রাগ থেকে একটা পুরুষ ধর্ষণ করতে পারে, শুধু রাগ থেকে।
আচ্ছা,
হ্যাঁ, এটা একটা। আরেকটা বিষয় হলো যে গ্রাম নির্জন, অনেক নির্জন। যেমন এখানে আমার একটা কথা এসেছে, একটা বইটা একটু বইটার সাহায্য নিচ্ছি, যে শহরে যেরকম অনেক মানুষ সবখানে নির্জন জায়গায়, কিন্তু শহরে টোটালি নাই বলতে গেলে, তাই না? তো যার কারণে কেউ যদি মানে হ্যাঁ করতে চায়ও, সে ওই স্পেসটা ওটা পাচ্ছে না, কিন্তু গ্রামে কিন্তু পাচ্ছে। গ্রামে অনেক নির্জন জায়গা, অনেক, বিশেষ করে শহরে তো টোটালি রাত ছাড়া 12টা-1টার পরে ছাড়া তো নির্জন বলাই যাবে না, কিন্তু গ্রামে যদি আপনি দেখেন, গ্রামের মানুষ, আমি দেখছি গ্রামে যখন আমরা বিভিন্ন সময় যাই, দেখা যায় যে মানুষ সকালে খেতে বীজ ফেলে দিয়ে এসে সারাদিন চায়ের দোকানে পড়ে থাকে, মানে কাজ কম মানুষের, দেখা যায় বীজ বীজ ফেলে দিলো বা একটু একটু চাষ দিলো, দিয়ে চলে আসলো চায়ের দোকানে, সারাদিন টিভি দেখতেছে, যার কারণে গ্রামাঞ্চলটা অনেক বেশি নির্জন। এমনকি দুপুর বেলাও নির্জন, ভর দুপুরে জোহরের নামাজের পরে গ্রামাঞ্চল একদম শুনশান হয়ে যায়, নির্জনতাটা বেশি। সন্ধ্যা পরে পুরুষটা সব বাজারে চলে আসে, পুরো গ্রাম এলাকা নির্জন হয়ে যায়। এই নির্জনতা একটা, আমার মনে হয় যে একটা বড় একটা কারণ, মানে গ্রামে ফ্রিকোয়েন্ট যে রেপ গুলা হচ্ছে এর পিছনে নির্জনতাও একটা বড় কারণ।
একটা বিষয় তো উঠে আসলো মনে হয়, মানে আপনার কথা যদি আমি মানে অবজেক্টিভলি একটা মানে জিস্ট বের করার চেষ্টা করি, যে মেয়েদের ইদার আচরণ প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে ছেলেদেরকে প্রভোক করা একটা, তাই না? আমি যেভাবে কাপড় পরি বা যাই করি না কেন, আমার দিকে কেন তাকাবো তুমি, ওভাবে সেন্টিমেন্ট ওদের মধ্যে কাজ করে। এটা আমরা আসলে কিভাবে,
মানে যদি বিজ্ঞানকে কেউ মানে মানদণ্ড হিসেবে ধরে, এখন তো বিজ্ঞান সেকুলার সমাজ আমাদের, আমরা এখন বিজ্ঞানকে ধর্ম মনে করি, তো বিজ্ঞানকেও যদি কেউ মানদণ্ড হিসেবে ধরে যে হ্যাঁ বিজ্ঞান যা বলবে তাই মানবো, তারপরও এই কথাটা ভুল যে আমি কি পড়বো সেটা আমার ব্যাপার, এটা বিজ্ঞানসম্মত কথা না। কারণ বিজ্ঞান বলতেছে আমাদেরকে যে একটা মেয়ের মানে বডি কনট্যুর, যেটাকে বলে ফিমেল কনট্যুর, মানে মেয়েলি গড়ন, এটা একটা পুরুষকে উত্তেজিত করতে পারে, এটা বিজ্ঞান বলতেছে। এই সমস্ত রিসার্চ আসলে বইয়ের মধ্যে আসছে, যার কারণে যেমন উদাহরণ হিসেবে বলি যে বিজ্ঞানীদের গবেষণা যেটা আসছে সেটা হচ্ছে নারীদের তিনটা অংশ পুরুষ সেকেন্ডেরও কম সময়ে পুরুষ জাজমেন্টে চলে যায় যে এই মেয়েটা আকর্ষণীয় না আকর্ষণীয় না, মানে পুরুষের ব্রেন একটা এক সেকেন্ডেরও কম সময়ে, মানে নারীর তিনটা জায়গা আছে, যে তিনটা জায়গা সে চেহারার ফেসের আগে ওই তিনটা জিনিস সে মার্ক করে এবং সেকেন্ডেরও কম সময়ে, এবং সে সিদ্ধান্ত যায় যে মেয়েটা কি একজন মানে আসলে কেমন, সে মেয়েটা কি যৌন উদ্দীপক বা যৌন উদ্দীপক না। হ্যাঁ, এটা, হ্যাঁ, মানে এটা একটা খুব দারুণ একটা জিনিস। এবং বিজ্ঞানী এটা বলতেছে যে ছেলের বিশেষ করে এই জিনিসটা বেশি প্রভাব ফেলে, ওয়েস্ট হিপ ওয়েস্ট রেশিও।
আচ্ছা,
মানে একটা মেয়ের হিপ ওয়েস্ট রেশিও দেখে, এবং এটা আইডিয়াল মাপ হচ্ছে 0.7, বিভিন্ন কালচারে বিভিন্ন রকম হতে পারে, বাট একটা আইডিয়াল মানে এভারেজ 0.7, এবং এটা এটা দেখে একটা, এটা হচ্ছে পুরুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় এবং এটা দেখে পুরুষ আকর্ষিত হয়। তো যদি এটা বিজ্ঞানের এই রিসার্চ যদি ঠিক হয়ে থাকে, তাহলে একটা মেয়ে তো বলতে পারে না যে আমি যা ইচ্ছা তাই করবো। তুমি তোমার ওয়েস্ট হিপ রেশিও দেখায় পুরুষকে উত্তেজিত করবা, আর এটা তো সে তো বলতে পারবে না এটা যে আমি যা ইচ্ছা তাই পড়তে থাকবো আর পুরুষ পুরুষকেও তাকাবে। বিজ্ঞান বলতেছে না একথা, বিজ্ঞান বিজ্ঞান তাদের এই কথাকে ডিনাই করতেছে। হ্যাঁ, ডিনাই করতেছে। আরেকটা বিষয়, আরো বিষয় অনেক ধরনের বিষয় আছে, যেমন বিজ্ঞান এখন বলতেছে যে নারীরা কোনো মেয়ে যদি বডি স্প্রে ইউজ করে, তাহলে একটা অপরিচিত ছেলে তাকে তার দিকে সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড হতে পারে, বিকজ আমাদের ঘ্রাণ সেন্টার যেটা, হ্যাঁ, আমাদের ঘ্রাণের সেন্টার এবং সেক্সুয়াল অ্যারাউজাল সেন্টার দুটো খুবই কাছাকাছি, যার কারণে ঘ্রাণ ঘ্রাণ যদি কেউ ঘ্রাণ যদি কারো নষ্ট হয়ে যায়, তার মধ্যে ইরেকটাইল ডিসফাংশন চলে আসে, সে সেক্সুয়ালি হ্যান্ডিক্যাপ হয়ে যাবে। তার মানে একটা মেয়ের সে বডি স্প্রে ইউজ করে বাইরে বেরোবে, এটা পর্যন্ত বিজ্ঞান বলতেছে না এটা হচ্ছে না, এটা অবৈজ্ঞানিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার যেমন হচ্ছে এরকম অনেকগুলো রিসার্চ আসছে এখানে, এমনকি আশ্চর্য বিষয়, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, সেটা হচ্ছে একটা মেয়ে, বিজ্ঞান বলতেছে মেয়েরা হাই হিল পরে হাঁটতে পারবে না, বিকজ হাই হিল পরা, আমি পুরো ইংরেজি লাস্টের মধ্যে ইয়েটা বলতেছি, যে ওয়ামেন ওয়াকিং ইন হাই হিলস কুড বি রিগার্ডেড অ্যাজ এ সুপার নর্মাল স্টিমুলাস, সুপার নর্মাল। বলতেছে একজন মেয়ে যখন একটা হাই হিল পরে হাঁটে, তখন তার হাঁটাটা মানে ওভার ফেমিনিন হয়ে যায়, এবং সেটা পুরুষের মধ্যে একটা সুপার নর্মাল স্টিমুলাস পুরুষের জন্য, পুরুষকে খুব ব্যাপকভাবে যৌন উদ্দীপিত করে ফেলে একজন মেয়ে যখন হাই হিল পরে হাঁটে। তার মানে একটা মেয়ে যা ইচ্ছা তাই পড়তে পারে না, এটা ইভেন বিজ্ঞানও বলতেছে এই কথা। হ্যাঁ, একটা মেয়ে যদি কোনো একটা ছেলে কোনো ছেলের সাথে সে যদি একটু একটু গোলে গোলে কথা বলে, একটু গোলে গোলে যদি কথা বলে, যেমন আমি একটু একটু আমি বলতে চাচ্ছি এখানে যে বিপরীত লিঙ্গের কণ্ঠের মাধুর্য থেকে শ্রোতা ধারণা করে নেয় তার প্রথম সেক্সের বয়স, যে এই মেয়েটা সে ফার্স্ট সেক্স কবে করছে, এটা সম্পর্কে একটা ধারণা করে নিচ্ছে একজন শ্রোতা। মেয়েটার যৌনসঙ্গী কয়জন হতে পারে, মেয়েটার অবৈধ যৌনসঙ্গী কয়জন হতে পারে, মানে এই সমস্ত আজে বাজে জিনিসই একজন পুরুষের চিন্তায় চলে আসে একজন মেয়ে যদি গোলে গোলে কথা বলে। এবং এখানে একটা একটা রিসার্চ আমি
আমাদের নিজেদের সম্পর্কে আবার রিথিং করতে হয় মনে হচ্ছে।
হ্যাঁ, এবং একটা 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 রিসার্চ আসছে এখানে যে কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ সাইকোলজি ওনার রিসার্চ করছে, যে রিসার্চটা মানে আপনি এটা হেডিংটা শুনেন, ভয়েস পিচ ইনফ্লুয়েন্সেস পারসেপশন অফ সেক্সুয়াল ইনফিডেলিটি। মানে ভয়েস পিচ, যে যে মেয়ের কণ্ঠস্বর যত মেয়েলি তাদের দ্বারা ইনফিডেলিটির সম্ভাবনা তত বেশি বলে ছেলেরা মনে করে। আমি বুঝতে পারছি ব্যাপারটা, যে যে মেয়ের কণ্ঠ সে যত মেয়েলি করে কথা বলবে, যত ন্যাকামো বলেন বা যত কি বলে এটাকে গোলে গোলে কথা বলা যেটাকে বলি আমরা, যত সে কণ্ঠ মাধুর্য দিয়ে বা ফিমেল অ্যাটিচিউড করে কথা বলতে থাকবে, তার দ্বারা তত বিশ্বাসভঙ্গের সম্ভাবনা বেশি বলে ছেলেরা মনে করে। মেন অ্যাট্রিবিউটেড হাই ইনফিডেলিটি রিস্ক টু ফেমিনাইজড ওয়েমেন ভয়েসেস। তার মানে দাঁড়াচ্ছে, যদি আমি আমার পুরুষ কোন একটা মেয়ে তার পুরুষ কলিগের সাথে হেসে হেসে খেলে খেলে কথা বলতেছে, এর মানে ওই পুরুষ কলিগটা মনে করতেছে যে এই মেয়েটাকে পরকীয়ায় আনা সম্ভব। আমি বুঝাতে পারলাম?
আপনি তো গ্রাম্য এলাকার ব্যাপারে কিছু বললেন, যে সিচুয়েশন বা প্লেস যে ফ্যাক্টর ওটার ভিতরে সুযোগ বেশি আর কি। তবে আমাদের আজকাল তো ধরেন ইন্টারনেট মোটামুটি সারা বাংলাদেশে আরবান বলেন বা গ্রাম বলেন সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্য, বা ইন্টারনেটের মোবাইল ইন্টারনেটের মাধ্যমে সবার কাছে মোটামুটি ইন্টারনেট আছে। ইন্টারনেটের কি এফেক্ট হতে পারে এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট রিলেটেড বিষয় নিয়ে?
আচ্ছা, ইন্টারনেটের তো একটা বিরাট ভূমিকা আছে বেসিক্যালি, যে আসলে যত যাই বলেন শেষ পর্যন্ত কিন্তু নারীবাদীদের একটা কথা কিন্তু ঠিক আছে, সেটা হচ্ছে পুরুষকে তার মন চেঞ্জ করতে হবে। কারণ একটা মেয়ে যদি আপনার সামনে যাই পরে আসুক না কেন, আপনি তাকে যত নির্জনেই পান না কেন, আপনি কিন্তু তাকে কিছু করতে পারেন না, ঠিক কিনা? ইসলাম তো আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে তোমার সামনে যাই আসুক না কেন, যেভাবে আসুক না কেন, তোমাকে অবশ্যই তোমার নফসকে নিয়ন্ত্রণ করতে হবে।
জি জি,
মানে আলটিমেট ইসলামের শিক্ষা তো এটাই। তো ইন্টারনেটের কারণে পর্নোগ্রাফি বা এই বিষয়গুলো মানে মানুষের মনকে মানে একদমই বাঁধনহারা করে ফেলে, যেটা বলবো আমি, রেপ মিথের কথাটা চলে আসছে এখন এই ফাঁকে। রেপ মিথ, আমাদের মধ্যে কিছু রেপ মিথ আছে। উদাহরণ হিসেবে যেমন বলা যেতে পারে, যেমন আমরা ছোটবেলায় শুনতাম এরকম একটা কথা যে ছেলে মেয়েদের সেক্সুয়াল ডিজায়ার অনেক বেশি, ছেলেদের যদি ছয় হয় মেয়েদের নয়। এটা ছোটবেলায় আমি শুনতাম বখাটে বন্ধু বান্ধবের কাছ থেকে, এই জিনিসগুলো চলে আসে, তাই না? এই ধরনের কিছু কথা আবার দেখা যাচ্ছে যে যদি এরকম হয় যে যদি একবার মানে জোর করে করে ফেলা যায় তো মেয়েটা হয়তো দুর্বল হয়ে পড়বে আমার প্রতি, এরকম একটা একটা মিথ আছে আমাদের মধ্যে। আরো রেপ মিথ আছে, হ্যাঁ, যেরকম আমি একটু খোলামেলা বলছি কথাগুলো, আসলে বিষয়গুলো সম্পর্কে খোলামেলা আলোচনা হয় না বলে জিনিসগুলো আসলে এভাবে সামনে আসে।
তো অনেক কিছু জানতে পারলাম যে আবার আপনার বইটা পড়ে ফুল রিস্টাডি করতে হবে আসলে।
খোলামেলা আলোচনা হওয়া দরকার, বিষয়গুলো একটু আলোচনা হওয়া দরকার। যেমন আচ্ছা, যেমন হচ্ছে একটা রেপ মিথ হলো মেয়ের পোশাক এবং ভাবভঙ্গি বলে দেয় যে মেয়েটা আসলে সেক্সি চাচ্ছে। এটা একটা রেপ মিথ আমাদের মধ্যে, ভুল ধারণা রেপ সম্পর্কে। হ্যাঁ, মানে একটা মেয়ে সম্পর্কে একটা ভুল ধারণা, একটা মেয়ে পিঠ খোলা ড্রেস পরে আছে বলেই তার গায়ে আমার হাত দেওয়া জায়েজ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। বা মেয়েটা সেক্স চাচ্ছে সে সবসময় সেক্স মোডে থাকে, ব্যাপারটা তো এরকম না। কিন্তু এটা আমাদের মনে মধ্যে চলে আসছে একটা জিনিস। দুই নম্বর একটা জিনিস হচ্ছে মেয়েরা ধর্ষণ আসলে এনজয় করে, এটা একটা রেপ মিথ, একটা ভুল ধারণা আমাদের। তিন নম্বর হচ্ছে যে মেয়েরা যদি চায় রেপ নাও করতে দিতে পারতো, করতে দিয়েছে বলেই করেছে। হ্যাঁ, তারপর একটা হচ্ছে রেপ একবার করতে পারলে মেয়েটা তার প্রতি দুর্বল হয়ে পড়বে, এটা একটা মিথ। তারপর একটা হচ্ছে যে যদি একবার জোর করে সেক্স করে ফেলা যায় তাহলে সম্পর্কটা আর ভাঙবে না, মেয়েটা আমাকে ছেড়ে কোথাও যাবে না। হ্যাঁ, তারপর যদি মেয়েরা শুরু শুরু শুরুতে একটু না না করে কিন্তু পরে বাধা দিবে না, এটা একটা রেপ মিথ। আর মেয়েদের না আসলে না না মনে মনে ঠিকই সায় থাকে, মানে এই ধরনের কিছু ভুল ধারণা আমাদের মধ্যে আছে। এবং এর পিছনে একটা বড় কারণ হচ্ছে পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি তো একটা ইফেক্ট তো আছেই, একটা ইফেক্ট তো যে তাকে সেক্সুয়ালি ক্রেভ, মানে হি ক্রেভস ফর সেক্সুয়াল কন্ট্যাক্ট, এটা তো আছেই। সেই সাথে তার মনটাকে, মনস্তত্ত্বটাকে বিকৃত করে ফেলে যে মেয়েরা হচ্ছে একটা সেক্স অবজেক্ট, নিজস্ব স্বাধীনতা বলে কিছু নাই, চয়েস বলে কিছু নাই, পুরুষ যখন চাবে যেভাবে চাবে যেদিক দিয়ে চাবে সেভাবে মেয়েকে করতে দিতে হবে, এইরকম একটা মেয়েদের সম্পর্কে একটা ভুল ধারণা আমাদের ভিতরে তৈরি করে, একটা ভুল ধারণা। এবং যে যে ছেলেটা পর্ন অ্যাডিক্টেড সে মানে মানে কোনো মেয়েকেই সে আর মানুষ বলে মনে করতে পারে না একটা সময়ে। সব প্রত্যেকটা মেয়ে তার কাছে একটা অবজেক্টের মতো, যে তাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই, কোনো চয়েস নাই, এরকম একটা ইয়ে করে ফেলে। আর একটা যেটা বললাম যে রেপ মিথ, হ্যাঁ, দেখা যাচ্ছে যে এরকম দেখা যাচ্ছে যে পর্নোগ্রাফিতে এরকম একটা সিচুয়েশন তৈরি করে। আসলে তো সবাই অভিনয় করতেছে, অ্যাক্টর 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 পর্ন অ্যাক্ট্রেস, কিন্তু এরকম দেখুন হচ্ছে $100 দিলে পরে একটা মেয়ে দেখা যাচ্ছে রাজি হয়ে যাচ্ছে, মানে যে মেয়েটা আসলে প্রস্টিটিউট না, আসলে তো সে পর্ন অ্যাক্ট্রেস, কিন্তু মানে অভিনয়টা এরকম হচ্ছে। তো এর ফলে পুরুষের মনে রেপ মিথ তৈরি হচ্ছে যে না, একটা মেয়েকে কিছু টাকা পয়সা দিলে তুমি রাজি হয়ে যাও, এবং এটা সে আরেকজনের উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছে। মানে বুঝতে পারলাম কি,
এই এই রেপ মিথটা কি যারা পর্ন অ্যাডিক্টেড বা পর্ন রেগুলার দেখে,
পর্ন অ্যাডিক্টেড বেশি, সেই সাথে যদি আমরা সফটকোর বলেন, সফটকোর এটা এটাও ভাবছে বেশি রেপ মিথ তৈরি করে সফটকোর। এমনকি যদি আমরা হলিউড এবং বলিউডের ফিল্মগুলো দেখি, সিনেমাগুলো দেখি, এরা ব্যাপক আকারে রেপ মিথ তৈরি করে, ব্যাপক আকারে। দেখা যাচ্ছে যে বলিউডের অধিকাংশ মুভি বা হলিউডের তো অধিকাংশ, হলিউডের তো সব মুভিতেই দেখা যাচ্ছে একটা মেয়ের সাথে ফার্স্ট ডেট হলো, ডেট হওয়ার পরে তাকে একসাথে মিলে আমরা ডিনার করলাম, এরপরে এই বেডে চলে গেল। তো এটা থেকে একটা পুরুষ যে একটা মুভি ফ্রিক, তার মধ্যে একটা মিথ বলছে যে কোনো মেয়ের সাথেই তো আমি একটু যদি ডিনার টিনার করাই, একটু হ্যাং আউটে গেলাম, এরপর থার্ড স্টেপ হচ্ছে তাকে আমি আই উইল টেক হার টু মাই বেড, এই যখন সে বেডে যেতে বাধা দিচ্ছে ব্যাস এবার রেপ হয়ে গেল। মানে রেপ মিথ যখন ঠিক মতো ওয়ার্ক করে না তখন রেপের ব্যাপারটা চলে আসতেছে। আমার মনের ভিতরে যে রেপ মিথ আছে, হ্যাঁ, সেই মিথটা যখন আমি বাস্তবে পেলাম না, একটা মেয়ে যখন আমাকে বাধা দিয়ে দিল, হ্যাঁ, দেখা যাচ্ছে যে হিন্দি সিনেমাতে এরকম দেখা যায় যে যে মেয়েটাকে টিস করতেছে করতে 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 প্রেম হয়ে গেল। হ্যাঁ, তো হিন্দি সিনেমাতে যদি পায় আমি কেন পাবো না, আমিও আমার ক্লাসের একটা মেয়েকে টিস করতে 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 মেয়েটা হয়তো আমাকে একদিন এটা উল্টা পাল্টা রিয়েক্ট করলো বা কিছু করলো, প্লাস এরপরে সে একটা বাজে।
আপনার প্রথম দিকে যে বললেন যে ক্লাসের মোটা চশমাওয়ালা ছেলেটাও একবার রেপিস্ট হতে পারে, ব্যাপারটা এরকম হয়ে
গেল।
ক্লাসের একটা মেয়েকে এই হিন্দি ফিল্মের প্যাটার্নে হয়তো টিস করলো, কাজ হলো না, কিন্তু কাজ হলো না আসলে,
কাজ হলো না এই বিষয়গুলো।
আচ্ছা, একটা এই হ্যারাসমেন্টের মধ্যে নরমালি আমরা দুইটা টাইপ দেখি, একটা হলো রাস্তাঘাটে র্যান্ডমলি হয়তো হ্যারাস করার চেষ্টা করবে, আরেকটা এই ফ্রেন্ডস রিলেটিভস বা এদের মধ্যে বা কলিগের মধ্যে যেটা বাংলায় বলে চামে দিয়ে আর কি, চামে দিয়ে একটু চান্স নিয়ে নিল। এটা
ওই যে কি বলে ফ্রেন্ড উইথ বেনিফিট অফ ডাউট, এটা
হ্যাঁ এইটা বেরি,
হ্যাঁ ফ্রেন্ড উইথ বেনিফিট, ফ্রেন্ড উইথ বেনিফিট,
ফ্রেন্ড উইথ বেনিফিট। আচ্ছা, সো এই দুটোর মধ্যে এই যে ডিফারেন্ট নেচার, হ্যাঁ কিন্তু নিশ্চয়ই ডিজায়ারটা হয়তো বা একই, হ্যাঁ কিন্তু নেচারটা ডিফারেন্ট। এটা এটা কারণটা কি আসলে? আচ্ছা মানে মানে আমরা যে দুই টাইপের দেখি, যে একটা হলো রাস্তাঘাটে,
আচ্ছা রাস্তাঘাটে অপরিচিত লোকের দ্বারা হ্যাসার হ্যারাসমেন্ট, আচ্ছা আর
আরেকটা হলো আর পরিচিত সার্কেলের মধ্যে, চামে চামে দিয়ে একটু চান্স নিল। এটার মধ্যে মানে বেসিক পার্থক্যটা আমি বুঝলাম যে আসলে অপরিচিত আর পরিচিত, কিন্তু এই কি বলে ডিজাইনটার মধ্যে মানে ন্যাচারালি কোনো পার্থক্য আছে কিনা?
ন্যাচারালি পার্থক্য
লালন
বলতে, ওই যে আমি একটা জিনিস বললাম যে একটা জিনিস হচ্ছে ধর্ষণের মধ্যে বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে একটা বিষয় হচ্ছে কখনো কখনো এটা ধর্ষক বা যে অ্যাসাল্টার যে অ্যাসাল্ট করবে তার জন্য ইম্পালসিভ, আমি বোঝাতে পারলাম কিনা, যে সেটা তার জন্য মানে যে ধর্ষণ করে তার জন্য সারপ্রাইজ বিষয়টা।
আচ্ছা
আমি আরেকটু ক্লিয়ার করি, কখনো কখনো সবসময় না, কেউ কেউ থাকে প্ল্যান করে, আবার কেউ কেউ প্ল্যান করে না, এমনি হয়ে যায়, অটো হয়ে গেছে, হঠাৎ করে হয়ে গেছে। যেমন উদাহরণ হিসেবে বলি, যেমন হচ্ছে রেপিস্ট, যারা রেপিস্টদের সাইকোলজি আমরা যদি দেখি তাহলে 23% রেপিস্ট হচ্ছে এরা অপরিকল্পিত আকস্মিকভাবে রেপ করে, ইম্পালসিভ, মানে এদের নিজেরও প্ল্যান ছিল না বা এদের কোনো রুচিগত সমস্যা ছিল না, হ্যাঁ বরং পরিস্থিতি পরিস্থিতি তাদেরকে উস্কাই দিচ্ছে। যেমন গভীর রাত, গভীর রাত, একলা মেয়ে, আশেপাশে কেউ নাই, মানে সে আগে থেকে তার মনের মধ্যে কোনো খারাপ ছিল না। হ্যাঁ
এই আগে থেকে মনে হচ্ছে কারণ হলো যে আমি একটা ঘটনা বলি, মানে ইন্টারাপ্ট করার মানে মাঝখানে এই ওয়্যারলেস গেটে আর কি, ঢাকার মহাখালী ওয়্যারলেস গেটে একটা এই নাম কি কাজী অফিস ছিল, মালিবাগ অফিসে ওর কাবিন নামার ডুপ্লিকেট আনতে গেছে, কিন্তু ও বলছে যে এই অফিসে না, এই অফিসে গেলে ডুপ্লিকেট পাওয়া যাবে। সেখানে আসার পর চান্সে রেপ করে, কিন্তু পুলিশকে যে কারণটা দেখাইছে যে আমি ভুলে রেপ করে ফেলছি, আপনার এই 23% তাহলে এটা লেজিটিমেট নাকি? ভুলে রেপ করে
ভুলে রেপ করে ফেলছে না? অধিকাংশ ধর্ষকই আমাদের মতো সাধারণ মানুষ, নর্মাল সেক্সুয়াল ওরিয়েন্টেশনের মানুষ, এটা তখনই ঘটে যাচ্ছে যখন সুযোগ নিজে এসে ধরা দিচ্ছে। এবং উদাহরণ হিসেবে তারা বলছে যেমন ডেটিং রেপ, হ্যাঁ ডেট রেপে দেখা যাচ্ছে যে ডেট করতেছে, ডেট করে প্ল্যান নাই হয়তো এরকম কিছু করার, কিন্তু যেহেতু পেয়ে গেছে যার কারণে জিনিসটা ঘটে পড়তে মানে আসলে ঘটে যাচ্ছে, ইম্পালসিভ হঠাৎ করে ঘটে যাচ্ছে। তো এই যে যেটা বললেন যে কে বলি যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম একটা জিনিস ঘটলো কেন বা কিরকম, হয়তো সবার মধ্যে এরকম ইচ্ছাও থাকে না, কিন্তু পরিস্থিতির কারণে জিনিসটা ঘটে যায় অনেক সময়। হ্যাঁ কিন্তু যারা অপরিচিত মানুষ বাসে ট্রেনে বা বিভিন্ন জায়গায়, এরা কিন্তু উৎপেতে থাকে। এবং এর মনে হয় যে আমার মনে হয় যে এটার পিছনে মেইনলি ব্যাপারটা হলো যে পর্নোগ্রাফি মেইনলি দায়ী বলে আমার কাছে মনে হয়, যে এই পর্নোগ্রাফির ফলে তারা এমন একটা সাইকোলজিক্যাল স্টেটে চলে যায় যে এখন আমার কিছু একটা হইলেই হয়, এরকম একটা একটা সাইকোলজিক্যাল স্টেটে চলে যায় আমার মনে হয়।
জি জি, তো এর ফলে জি ভাই আমি যেই জিনিসটা এখন আমরা মোটামুটি একটা সামারি যদি তৈরি করেছি, আমরা মোটামুটি বুঝতে পারছি যে আপনার মেন্টালিটি হতে পারে, সিচুয়েশন হতে পারে, এবং আলটিমেটলি ভিকটিমের যে স্টিমুলাস, এই এই তিনটা যে বিষয় আপনি প্রথমে বলেছেন এই জিনিসটা ঘুরে ফিরে আমরা মোটামুটি বুঝতে পারছি যে ব্যাপারটা এরকম হলো। আমরা একটু আলোচনাটা একটু অন্যদিকে মোড় নেই, ব্যাপারটা হচ্ছে এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলেন বা রেপ বলেন, মানে মানে ডিগ্রি একটা হচ্ছে একটু হয়তো লোয়ার লেভেল আর একটা একটু বেশি এক্সট্রিম, তো এই সব কিছুরই সলিউশন কি হতে পারে অ্যাটলিস্ট আমাদের সামাজিক পার্সপেক্টিভে?
সামাজিক পার্সপেক্টিভে আমাদের সলিউশনটা কি হতে পারে?
জি
আচ্ছা, একটা হচ্ছে
সলিউশনটা হয়তো দেখা যাচ্ছে যে, ধরেন একটা উদাহরণ হিসেবে দিই আপনাকে, আমাদের সেকুলার সোসাইটি যেটা কিছুদিন আগে একটা রিসেন্ট ক্যাম্পেইন ছিল, গা ঘেঁষে দাঁড়াবেন না, তো ইসলামের তো অবশ্যই কিছু স্টেপস আছে, বাট ওভারঅল সেকুলাররা হয়তো চেষ্টা করছে কিন্তু অবশ্যই তাদের সলিউশন হয়তো এফেক্টিভ না, বাট আমাদের কি করণীয় হতে পারে এই ব্যাপারগুলি কমানোর জন্য?
আচ্ছা, সেকুলারদের স্টেপ গুলো, সেকুলার কিন্তু আসলে আমার যেটা মনে হয় সেকুলাররা অনেক গবেষণা করে, এটা যে কোনো কারণেই হোক, পুঁজিবাদের পক্ষেই হোক বা যেভাবেই হোক, আসলেই ভালো উদ্দেশ্য থাক বা যেটাই হোক, অনেক গবেষণা করে। এবং আমার কাছে এই ধর্ষণ বিষয়ে পড়াশোনা করে বা রিসার্চ গুলো দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে যে, ওরা যদি প্রত্যেকটা রিসার্চ গুলোকে একসাথে করে এবং প্রত্যেকটা রিসার্চের যদি একটা করে সমাধান বের করে এবং এই সমাধানগুলোকে যদি একখানে কম্পাইল করে, তাহলে তারা দেখবে যে এই কম্পাইল, এটা এই এটা ইসলাম। আমি বোঝাতে পারছি কিনা?
জি জি।
আচ্ছা, ওরা যদি ওদের রিসার্চ মতো সমাধান বের করে তারপরও তারা ইসলামে যেয়ে পৌঁছাবে।
জি,
মানে ওরা আলাদা আলাদা করে সমাধান বের করতেছে।
জি জি,
ইসলাম তো একটা আমাদের আগে থেকে একটা ফুল প্যাকেজ অফ সমাধান দিয়ে দিছে।
জি,
বিষয়টা হচ্ছে এটা আর কি, যে সামাজিক ভাবে ইসলাম যেটা, যদি আমরা সামাজিক ভাবে প্র্যাকটিস করি, এমন না যে শুধু নামাজ রোজা, এটা তো ব্যক্তিগত ভাবে বা পারিবারিক ভাবে আমরা অনেক ইসলামকে মানার চেষ্টা করি, বাট ইসলামকে যদি আমরা সামাজিক ভাবে প্র্যাকটিস করি, তাহলে পরে এটার একটা একটা সমাধান আসা সম্ভব আমার কাছে মনে হয়।
যাই বলেন যে আপিলটা কাজ করছে না বা ফেলিং, কারণ হচ্ছে এদের কোন মানে আলটিমেট মোটিভেশন নাই আসলে, গা ঘেঁষে দাঁড়াবেন না, হোক ইস দ্য শিট, এই টাইপের একটা ব্যাপার, তাই না? আর ওয়ারেজ মানে যদি ধর্মীয় অনুশাসন মানে যে এই গা ঘেঁষে যদি আসলে দাঁড়ায় ডেসপাইট মানে যদি নাম কি মানা করার পরও, তাহলে আমার আখিরাতে অবস্থা খারাপ। এটা আমাদের সাথে একটা মানে
এটা একটা দারুণ জিনিস। আর একটা জিনিস হচ্ছে, ওরা একটা সমাধান বের করে কিন্তু আরো 10টা সমস্যা রয়ে গেছে, তো ওই একটা সমাধান দিয়ে তো আর 10টা সমস্যা সমাধান হচ্ছে না, বারবার চাকা আবিষ্কার না করে ইসলামের গাড়িতে উঠুন। মানে এইটা খুব ভালো লাগছে আমার কাছে যে ওরা এই সমস্ত একটা একটা করে সমাধান বের করতেছে, কিন্তু এই একটা একটা করে সমাধান, একটা বের করলাম একটা সমস্যা, গা ঘেঁষে দাঁড়াবেন না, ফাইন, কিন্তু আরো 10টা সমস্যা তো রয়ে গেছে, এই সমাধান গুলা সবগুলো তো সমাধান তুমি করতে পারতেছো না। আর যারা সমাধান দিছে গাড়ি বানায় রাখছে চাকা দিয়ে, সেই গাড়িতে তুমি উঠবা না, তাহলে মানে কেমন করে হবে? তো মানে বিষয়টা এরকম আর কি, যে ওরা সমাধান করার চেষ্টা করতেছে, এটা খুব মানে ভালো ভালো জিনিস, গা ঘেঁষে দাঁড়াবেন না, ফাইন, কিন্তু গা ঘেঁষে না দাঁড়ানোর জন্য ছেলেগুলোর কি মোটিভেশন? ছেলেগুলোকে কিভাবে তুমি ট্রেন করলা যে একটা মেয়ের গা ঘেঁষে দাঁড়াবে না? শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসো না যে মেয়েদের গা ঘেঁষে দাঁড়াতে হয় না বা মেয়েদের দিকে চোখ তুলে তাকাতে হয় না, এই বিষয়গুলো জানতে হবে।
জি ভাই, আপনি তো ধরেন জেনারেলাইজড কিছু বলছিলেন, যেমন ধরেন সেকুলারদের যেসব স্টেপস ওরা রিসার্চ করলো ওগুলি যদি আমরা ইমপ্লিমেন্ট করে, দেখা যাচ্ছে ইসলামেরই প্রতিফলন, ইসলামের যেসব স্টেপস দেওয়া আছে, হিজাব করা বা একাকি না থাকা বা ওই যে ব্যাপারগুলি অটোমেটিক সলিউশন হিসেবে হয়ে যায়। তবে আমরা যে রিসেন্ট যে কয়েকটা ঘটনা শুনলাম, যেমন ধরেন নুসরাতের যে ঘটনাটা, মাদ্রাসার যে ঘটনাটা ঘটলো, এটা তো ধরেন সে মাদ্রাসার ছাত্রী বা যে প্রিন্সিপাল সে তো মানে একটা বলতে চাচ্ছি ধরে নেন তারা একটু হয়তো প্র্যাকটিসিং এ হবে সবাই, এর মধ্যেও কিভাবে এরকম একটা কমপ্লিকেটেড সিচুয়েশন চলে আসলো বা এখানে আমরা সলিউশন কি কি হতে পারতো, এটা যদি একটু আপনি বলতেন।
মানে ইন আদার ওয়ার্ডস যে ব্যাপারটা হলো যে, যদিও আমরা আমাদের ইসলামের বেসিক স্ট্যান্স হলো এই হিজাব পর্দা করার ফলে এই জিনিসটা মিনিমাইজ মানে পুরোপুরি রিমুভ না করা গেল, অফকোর্স মানে প্রচুর পরিমাণে মিনিমাইজ করা যাবে, কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায় যে এখন এখানে এই যারা হিজাব করে অথবা 3 বছরের একটা মেয়ে বা এই বয়সের মেয়ে কিভাবে রেট হয়, তাহলে আসলে কি ইসলামের ভ্যালু কিভাবে কাজ করছে বা কাজ করছে না, ব্যাপারটা একটা প্রশ্ন মানে মনে এটা আমাদের অ্যাড্রেস করতে হবে। আপনার কি মনে হয়?
আচ্ছা, এই দুটো, এখানে দুটো পয়েন্ট আসছে, দুটো প্রশ্ন, একটা আলাদা আলাদা ভাবে কথা বলতে হবে। নুসরাতের ব্যাপারটা, এরপর বাচ্চার মানে 3 বছরের বাচ্চা বা পর্দার যেটা এটা এটা আমি আসতেছি। তো নুসরাতের ব্যাপারটা যেটা আমি যে পয়েন্টটা অ্যাড্রেস করবো সেটা হচ্ছে যে ইসলাম তো শুধু আসলে মোট কথা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা পুরা কোরআন আল্লাহ রাসূলের মাধ্যমে যে হাদিস গুলো আসছে প্লাস হচ্ছে যে ফিকহ যেটা আসছে, ফিকহ যেটা বের করা হয় শরীয়া পুরাটাই তো মিলেই তো শরিয়া। তো শরিয়া আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে দিয়েছেন যাতে আমরা দুনিয়াতে ভালো থাকি, এক তো আখেরাতে মানে দুনিয়াতেও আমরা সুখ শান্তিতে থাকি আখেরাতেও আমরা সুখ শান্তিতে থাকি, এটা হচ্ছে টোটাল উদ্দেশ্য শরিয়া দিন এটা পুরো প্যাকেজ। তো এখন যেমন ধরেন নুসরাত যখন প্রিন্সিপালের সাথে একা একা দেখা করলো, এখন এই যে দেখা করাটা কি এটা কি এটা কি শরিয়া অনুমোদিত হলো না হলো না? প্রিন্সিপাল যে তাকে ডাকলো সে যে গেল এক রুমে, নারী পুরুষ সহাবস্থান তো ইসলাম নিষেধ করে দিয়েছে তাই না?
জি।
তো আসলে ইসলাম ব্যাপারটা একটা একটা হলিস্টিক ব্যাপার, আমি যদি ইসলামের একটা দুটো বিধান মেনে দাবি করি যে কেন সমাধান আসতেছে না তাহলে তো হবে না। ইসলাম তো আমাকে পুরো একটা লাইফ স্টাইল দিয়ে দিলো যে আমাকে তুমি এই লাইফ স্টাইলের সাথে চলো তুমি সমাধান পাবা সবখানে। কিন্তু আমি যদি একটা মানি, একজন মাথায় আমি একটা একটা কাপড় পেঁচাইলাম, পেঁচাই নিয়ে আমি মনে করতেছি যে আমার এটা আমাকে ধর্ষণ থেকে রক্ষা করবে, ব্যাপারটা তো এরকম না। হ্যাঁ ব্যাপারটা তো এরকম যে নারী পুরুষ এক ইনস্টিটিউশনে পড়বে না, একজন নারী একজন পুরুষের কাছে এক্সপোজ হবে না, এক রুমে সহাবস্থান করবে না, তাই না? এরকম অনেকগুলো অনেকগুলো ধাপ আছে আমাদের। তো নুসরাতের ব্যাপারটা এরকম, যদিও এটা একটা মাদ্রাসা যেখানে তো মানে প্রিন্সিপাল এবং নুসরাতের মধ্যকার ইন্টারাকশনের ভিতরে তো ইসলাম মেনটেন হয় নাই। হ্যাঁ ভিকটিমকে যে রেপিস্ট সে ভিকটিমকে তার পসিবল জায়গা মতো পেয়ে গেছে, যেটা তার সুবিধাজনক একটা জায়গা সে পেয়ে গেছে। আমি যেটা বললাম যে আগে যে তিনটা ফ্যাক্টরের কথা আমি আগে বললাম যে একজন মানসিক সমস্যা একজনের ভিতরে, একজন ভিকটিম এবং একটা প্লেস, এই তিনটা জিনিসকে এক হইতে দিব না আমরা, এবং ইসলাম তার প্রত্যেকটা বিধানের মাধ্যমে এই তিনটা জিনিসকে এক হইতে দিবে না এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে বিমোচন করবে। তো এখন যদি এক হয়ে যায় তাহলে পরে বোরখা পরা থাক না মাদ্রাসায় হোক না দাড়িওয়ালা হুজুর না কি, এটা কোনো বিষয়ই না। এই তিনটা ফ্যাক্টর যদি একখানে হয়ে যায় তাহলে পরে মানে সেটা দেখা যাচ্ছে মসজিদের ভিতরেও তো দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা পাই যে হুজুরের কাছে পড়তে আসছে কোরআন শরীফ রেপ হয়ে গেছে, এগুলো কোনো বিষয়ই না। মানে কে করলো বা কে হলো, সে হিজাব করে না ফুল শরীয়ত পর্দা করে, এগুলো কোনো বিষয় না। তিনটা ফ্যাক্টর এক হইতে দেওয়া যাবে না, এটা হচ্ছে বিষয়। আর একটা জিনিস যেটা বললেন ভাই যে 3 বছরের বাচ্চা যে বোরকা যদি পড়তে হয় তাহলে 3 বছরের বাচ্চার শরীরে কি আছে এমন যেটা, হ্যাঁ এখানে একটা পয়েন্ট হচ্ছে আমি আগেই বলে দিয়েছি যে মানসিক বিকারগ্রস্ত তিনটা ফ্যাক্টর, মানসিক বিকারগ্রস্ত একজন ব্যক্তি, ভিকটিম এবং একটা নির্জন প্লেস মানে ভিকটিমের সুবিধাজনক একটা প্লেস, এই তিনটা জিনিস একত্র হলে রেপ হবে। এখন মানসিক বিকারে যদি আপনি আসেন, এটা আসলে অনেক কথা তো যে মানসিক বিকার এত বেশি ভ্যারাইটি অফ মানসিক বিকৃতি। যেমন ধরেন যে যার যে শিশুকামী, যে লোকটা শিশুকামী সে যদি নির্জন একটা শিশু পায় তাহলে ধর্ষণ হবে। বুঝতে পারলাম কিনা? যে মানসিক একটা মেন্টাল সেট আপ, একটা ফিক্সড মেন্টাল সেট আপ, একটা ভিকটিম এবং এই থ্রি মেন্টাল সেট আপ এবং ভিকটিমের একটা কমন প্লেসে একত্রিত হওয়া, এই তিনটা জিনিস থাকলে ধর্ষণ হবে। একজন শিশুকামী যদি একজন শিশুকে নির্জন জায়গায় পায় ধর্ষণ হবে, ব্যাপারটা এরকম। আবার দেখা যাচ্ছে যে সে এত বেশি পর্নোগ্রাফি বা সোশ্যাল ডিপ্রাইভেশন, একটা জিনিস কিন্তু আরেকটা বিষয় একটা সাইকোলজি আছে এখানে, এখানে বই আলোচনা আসছে যে বর্তমানে যেহেতু আমাদের বিয়ের ব্যবস্থাটা অনেক পিছিয়ে গেছে তো একটা 17 বছরের ছেলে যে পর্নোগ্রাফি দেখে দেখে এত বেশি পরিমাণে সে হিট হয়ে আসছে বা যে কি বলে এটাকে, সে মানে অনিয়ন্ত্রিত একটা মেন্টাল সেট আপে চলে আসছে যে সে সামনে একটা ছোট বাচ্চাই পেলো, হ্যাঁ যে কবে আমার বিয়ে হবে আরো 15-20 বছর পরে তার ঠিক নাই, এখন যা নগদে পেয়ে গেলাম এটাই হোক, এরকম একটা সাইকোলজি যে একটা মানে আর সে চেক দিতে পারতেছে না। এখন পর্নোগ্রাফির কারণে বিষয়টা আরো সহজ, মানে এই স্টেজে পৌঁছায় যাওয়া একজন মানুষ ফ্যান্টাসি করতে 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 এমন একটা পর্যায়ে চলে যায় এবং এই ফ্যান্টাসি করতে সাহায্য করে পর্নোগ্রাফি, যে এই পর্যায়ে যাওয়ার পরে সে মানে এমন একটা যে আমার কিছু একটা হইলেই হয়, যখন সে একটা কিছু একটা হইলেই হয় সে যখন একটা কিছু একটাকে নির্জনে পেয়ে যাচ্ছে বা তার সুবিধাজনক একটা জায়গায় পেয়ে যাচ্ছে তখন এই রেপটা ঘটে যাচ্ছে।
কালচারাল একটা মনে হয় এই লাস্ট 20 বছর বা এই সময়ে কালচারাল শিফট মনে করছে, আমরা যখন আমাদের স্কুলে বা ইন্টারের সময় আমি জানি না, মানে অ্যাটলিস্ট ঢাকা সিটিতে বা এই মেট্রো সিটিতে যারা পড়ছে এদের মোরাল স্ট্যান্ডার্ড একটা সিগনিফিকেন্টলি হাই ছিল। একটা কোনো একটা মেয়ের কাছে পাইলেই যে একটা চান্স নিতে হবে, এটা আমাদের কাছে
হ্যাঁ
খুবই, আমাদের ফ্রেন্ড সার্কেল এরকম ছিল দু একটা বদমাইশ, কিন্তু খুবই কম আর কি,
এটা
হয়তো
ব্যাপক ছিল
এন্টায়ার,
না, ব্যাপক ছিল না।
হ্যাঁ এন্টায়ার ক্লাসে দু একটা। কিন্তু এখন তো দেখা যাচ্ছে মানে এপিডেমিক অবস্থা,
হ্যাঁ,
সবাই ইজ লুকিং ফর আ চান্স।
ওইটার পিছনে আমার মনে হয় এটা কারণ একটা, মানে অনেকগুলো মাল্টি ফ্যাক্টর। আমি যদি মনে করি যে না একটাই ফ্যাক্টর, হ্যাঁ, যে আমাকে বোরকা পরলে আমি বাইচে যাবো, ব্যাপারটা কিন্তু মাল্টি ফ্যাক্টর, মাল্টি ফ্যাক্টর, হ্যাঁ মাল্টি ফ্যাক্টর।
আচ্ছা
তাহলে সবসময় মানে মানুষের এখন মেন্টাল স্টেট এমন জায়গায় চলে গেছে পর্নোগ্রাফির অ্যাভেলেবিলিটির কারণে। এবং এখানে একটা জিনিস, আমি খুব সুন্দর একটা জিনিস আসছে, বিশেষ করে হ্যাভলক এলিস একজন ফ্রয়েডিয়ান একজন মনোবিজ্ঞানী, ওনার কিছু রিসার্চ থেকে জিনিস আসছে। একটা হচ্ছে যে মানুষ যখন ফ্যান্টাসি করে বিষয়টাকে নিয়ে মনে মনে চর্চা করতে 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 সে আস্তে আস্তে বিচ্যুতির দিকে চলে যাবে, বিচ্যুতি, হ্যাঁ, ডেভিয়েন্ট অ্যাটিটিউড দিকে চলে যাবে যখন সে মানে ফ্যান্টাসি করবে। এবং ফ্যান্টাসির পিছনে একটা, আমি দুটো জিনিস একটু নোট করি, কারণটা অনেক মানুষ শুনবে যারা হয়তো বইটা পড়বে না, কিন্তু যার কারণে জিনিসটা পয়েন্টগুলো আমি একটু যদি উল্লেখ করি হয়তো অনেকের কাছে জিনিসটা পৌঁছে যাবে। যে হ্যাভলক এলিস উনি একটা কথা বলছিলেন যে কেন, আচ্ছা, একটা হচ্ছে উনি বলেন দুইটা কারণ। একটা হচ্ছে মানে মেইনলি কেন যৌন বিচ্যুতিটা চলে আসে, যৌন বিচ্যুতি নর্মাল সেক্সুয়াল প্যাটার্ন থেকে একটু মানে ডেভিয়েন্ট একটা অ্যাটিটিউডে চলে যাচ্ছে, কেন একটু বিকৃত বিচ্যুতির দিকে চলে যাচ্ছে বলে, এক নম্বর বলেন যে যদি বয়স হওয়ার আগেই যৌন পরিপক্কতা চলে আসে।
আচ্ছা
এখন কিন্তু এটা হচ্ছে, মানে 9-10 বছরের ছেলে সে বুঝে ফেলতেছে জিনিসটা, দেখে ফেলতেছে পর্নোগ্রাফি দেখে ফেলতেছে, সে বয়স হওয়ার আগে যৌন পরিপক্কতা এসে পড়া, ফলে বিপরীত লিঙ্গের প্রতি স্বাভাবিক আকর্ষণটা আগে আগেই এসে পড়ে। যখন স্বাভাবিক কামনার প্যাটার্নটা সে আগে আগে ধরে ফেলে, সে নতুন কিছুর খোঁজে লেগে যায়, তৈরি হয় সিম্বলিজম। এবং আরেকটা জিনিস বলছেন যে এটা কাদের হয়, যারা যৌন বিষয়ে বেশি সচেতন, বেশি ভাবুক এবং কল্পনা প্রবণ, তার মানে যারা যৌন বিষয়গুলো নিয়ে বেশি বেশি কল্পনা করে, ফ্যান্টাসিতে ভোগে, তারা বিচ্যুতিতে চলে যায়। তার মানে একটা জিনিস কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে, সেটা হচ্ছে যদি কারো সে নারী পুরুষ নর্মাল প্যাটার্নটা সে বুঝে ফেলছে আগে আগে, এবং এখন তো বিয়ের বয়সটা অনেক পিছিয়ে গেছে প্রায় 30 বছর, ধরেন একটা ছেলে যদি 10 বছর বয়সে সব বুঝে ফেলে, তাহলে আগামী 20 বছর তাকে ওয়েট করতে হবে, মানে
মানে
নর্মাল সেক্সুয়াল প্যাটার্নে,
মানে আগে থেকে বুঝে ফেললে পরে আর ধরে না, এটা একটা ব্যাপার নাকি?
হ্যাঁ, মানে সে বুঝে ফেলছে কিন্তু সে জিনিসটা কিন্তু পাচ্ছে না, সে পাচ্ছে আরো 20 বছর পর, এবং এই 20 বছর সে ফ্যান্টাসি করতেছে, এবং এই ফ্যান্টাসির ভিতরে আগুনে ঘি ঢালতেছে কে, পর্নোগ্রাফি।
পর্নোগ্রাফি
আর ফ্যান্টাসির দুনিয়াকে ওয়াইড ওপেন করে দিচ্ছে, সেখানে সে এমন কিছু নাই, মানে পর্নোগ্রাফির মধ্যে এমন কোনো ফ্যান্টাসি নাই, সে মানে সেখানে সবকিছু সেখানে পাচ্ছে, সে এখানে মুখ মৈথুন, পায়ু মৈথুন, স্তন মৈথুন, হস্ত মৈথুন, পদ মৈথুন, শিশুকাম, পশুকাম, সমকাম, বৃদ্ধকাম, হ্যাঁ, হিজড়া, অজাচার, টিনেজ, ঘুমন্ত মাতাল অবস্থায় স্বামীর সাথে প্রতারণা করে কাকোল্ডিং, বাস্তব অপেশাদার মানে আর্মি সেজে, পাদ্রি সেজে, কাজের মেয়ে সেজে, নার্স সেজে, টিচার সেজে, মানে এমন কিছু নাই এখানে, নাই কিচেনে, বাসে, মানে যত ধরনের ফ্যান্টাসি তার প্রয়োজন, এই 20 বছর ধরে সে সবকিছু পাচ্ছে। তাহলে একটা মানুষের মেন্টাল স্টেজটা কোথায় চলে যায়? একটা 20 বছরের ছেলে তার 10 বছর ধরে সে পর্ন দেখতেছে, তার অবস্থাটা কি ভয়ঙ্কর, ভয়ঙ্কর অবস্থা, চিন্তার বাইরে এখন অবস্থা। হ্যাঁ, তো যার কারণে 3 বছরে এখন কেউই কেউই নিরাপদ না, কেউই নিরাপদ না। এই জন্য এখন ধর্ষণ ঠেকাইতে শুধু বোরকা না, ইসলামী পরিবার ব্যবস্থাও লাগবে, ইসলামী পরিবার ব্যবস্থা। আমার ফিমেল, আমার মেয়ে বাচ্চাটাকে আমি কোনো পুরুষের কোলে বসতে দিব না, মানে বুঝলাম, মানে আমার মেয়ে, হ্যাঁ, তার মায়ের চোখের বাইরে যাবে না, আমার মেয়ে আমার নিজে আমার চোখের বাইরে যাবে না, আমার মেয়ে আমার চাস্ত ভাইয়ের সাথে তাকে ঘুরতে পাঠাবো না আমি, মানে ইসলামী পরিবার ব্যবস্থা, মাহারাম, মানে এই বিষয়গুলা মেনে চলতে হবে, নাহলে পরে তো রেপ হবে, শুধু শুধু বোরকার কাজ না তো রেপ ঠেকানো, পুরো ইসলাম হলিস্টিক সিস্টেমটা রেপটাকে ঠেকাবে বা সর্বোচ্চ পর্যায়ে কঠিন করে ফেলবে।
আচ্ছা, আমাদের মানে মাথা অনেকটা, মানে আমার ধারণা শ্রোতা যারা শুনবে এদেরও মাথা ঘোরাবে আর কি শেষের দিকে, যে এত ইনফরমেশন।
আমাকে আমাকে একজন একজন মুরব্বী, মানে অনেক বয়স প্রায় 60 আপ, উনি বিভিন্ন জায়গায় ছিলেন, জাপানে দীর্ঘদিন অধ্যাপনা করছেন, উনি আমাকে ফোন করছিলেন, ফোন করে বললেন যে তোমার এই বইটা পড়ে বাবা আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজেকে নতুন করে আবিষ্কার করলাম, আমার কাছে মনে হচ্ছে যে আমি এতদিন নিজেকে নিজে চিনতাম না, এখন আমি নিজেকে নিজে চিনতেছি, আমার আমার নিজেকে কতটুকু সতর্ক থাকতে হবে যাতে আমার দ্বারাও একটা অঘটন ঘটে না যায়, এটা আমি বুঝতে পারলাম তুমি এই কথাটা বললে না আমাকে।
আমাদেরও একই ধারণা, যাই হোক বইটা পড়ে নিতে হবে খুব তাড়াতাড়ি। আচ্ছা, আপনার বইতে মনে একটা জিনিস উল্লেখ করছেন যেটা আমাদের বাংলাদেশি কালচারে মোটামুটি অপরিচিত, মোস্টলি মানে ওয়েস্টার্ন এবং স্ক্যান্ডিনেভিয়ান স্পেসিফিক্যালি এদিকে অনেক বেশি শোনা যায়, যেটা হলো ম্যারিটাল রেপ, একজন বিবাহিত নারীও কিভাবে স্বামীর দ্বারা রেপ হতে পারে। তো এই ব্যাপারটা যদি আপনি শর্ট শর্টে বলতে পারেন আর কি।
এখানে একটা দারুণ বিষয় আছে, দারুণ বিষয় হচ্ছে যদি কেউ ইসলাম মেনে থাকে, ম্যারিটাল রেপ বেসিক্যালি এটা এটা একটা প্রোপাগান্ডা আমি মনে করি। এটা এটা মেয়েরা এখন যে মি টু আন্দোলনের ফলে, মি টু আন্দোলনটার ফলে মানে মেয়েরা কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, বিভিন্ন জায়গায় কিভাবে হ্যারাসড হচ্ছে এটা চলে আসছে তো সামনে। এখন ওরা একটা অপোজিট নিয়ে আসছে যে মেয়েরা বাইরে হচ্ছে, ঘরেও তো হচ্ছে, তার মানে মেয়ে কোথাও নিরাপদ না, মানে মেয়েরা যেন ঘরমুখী না হয়ে যায়, এটার একটা চাল এটা আর কি। মানে ম্যারিটাল রেপ কথা বলতেছে, ভালো কথা, ফাইন ফাইন। কিন্তু ইসলাম এমন একটা পরিবার কাঠামো আমাদেরকে দেয়, এমন একটা পরিবার নীতি আমাদেরকে দেয় যেখানে এই স্বামী জবরদস্তি ওয়াইফকে ওয়াইফের সাথে মেলামেশা করবেই না, করারই কথা না। মানে ইসলামী পরিবার কাঠামো যেটা, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, ইসলাম যে দাম্পত্য জীবনের আউটলাইন আমাদেরকে দিচ্ছে, এখানে এই বিষয়টা হবেই না। কিরকম করে উদাহরণ হিসেবে বলি যে ম্যারিটাল রেপটা কখন হয়, এখানেও আমি বইয়ের মধ্যে আসছে এটা, মানে কয়েক কি কি কারণে ম্যারিটাল রেপটা হচ্ছে। এক নম্বর কারণ হচ্ছে যে মেইনলি পুরুষ রাগ থেকে, রাগ স্ত্রীর কারণে কোনো কারণে রাগ হয়েছে, হ্যাঁ এটা হচ্ছে মেইন কারণ হিসেবে ওই পশ্চিমারা এটাই তুলে ধরছে যে রাগ। এবং এখানে আমি পয়েন্টটা নিয়ে আসছি, তথাকথিত ম্যারিটাল রেপ, তথাকথিত ম্যারিটাল রেপ। আচ্ছা, এক নম্বর হচ্ছে ওরা বলে, ওনারা যেটা বলতেছেন যে এক নম্বর হচ্ছে ধর্ষক স্বামীরা আসলে সেক্স করার জন্য না, রাগ মেটানোর জন্য এই কাজটা করে, রাগ মেটানোর জন্য। তো ভালো কথা, রাগ মেটানোর জন্য, বউ কথা শুনতেছে না, রাগ মেটানোর জন্য। তো বউ যদি কথা না শোনে ইসলাম কি বলছে, ইসলাম বলছে তুমি তাকে বুঝাও, ফার্স্ট প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে তুমি তার বিছানা পৃথক করে দাও, ডোন্ট টেক হার টু ইয়োর বেড। আমি বুঝতে পারছি ইসলাম তো প্রথমে ম্যারিটাল রেপ তো হবেই না, ইসলাম তো বলেই দিচ্ছে তোমার ওয়াইফ যদি তোমার কথা না শোনে দেন তার বিছানা পৃথক করে দাও।
আচ্ছা,
তাই না, বিছানা পৃথক করে দাও, তাকে তো জোর করে টেনে নিয়ে যায় বিছানা যেতে বলে নাই। তার মানে শুরুতেই যদি কেউ ইসলামী ইসলামী অনুশাসনকে মেনে চলে, সে শুরুতেই যদি স্ত্রীর উপরে রাগ হয় সেই স্ত্রীকে রেপ করবে না, কারণ ইসলাম তাকে বলতেছে তুমি তাকে বিছানা পৃথক করে দাও, ঠিক কিনা। মানে তাকে মানে আমি কতটুকু রাগ, আমি কতটুকু রেগে আছি তোমার উপরে, এটা বোঝানোর জন্য ধর্ষণ না, এটা বোঝানোর জন্য বিছানা পৃথক করে দাও, সে বুঝুক আমি কতটুকু রেগে আছি।
ছেলে মেয়ে অপরিচিত এবং যেহেতু অপরিচিত মানে মেলামেশাটা ইট ইজ কনসিডার্ড এজ এ ম্যারিটাল রেপ, কারণ মেয়েটা হয়তো প্রিপেয়ার্ড না। এই ব্যাপারটা কতটুকু সত্যি বা আপনার ফাইন্ডিংস এটা কি কমন পড়ছে কিনা?
আচ্ছা, এটা হচ্ছে মানে প্রথম স্বামী স্ত্রী প্রথম যে ইয়েটা সেটাই বলতেছে ম্যারিটাল রেপ, বিলাই মারা, বিলাই মারা,
হ্যাঁ অনেক
বিলাই বিলাই মারে, হ্যাঁ বিলাই মারাটাকে ম্যারিটাল রেপ বলতেছে। আচ্ছা, এখন হচ্ছে দেখেন অপরিচিত মানুষ, এগুলো আসলে কিছুটা সেক্স এডুকেশনের প্রয়োজন আছে, কিছুটা সেক্স এডুকেশনের প্রয়োজন আছে, কারণ এটা একটা সম্পর্ক, এটা একটা স্বামী স্ত্রী তো একটা সম্পর্ক, তাই না, আমাদের সম্পর্ক, হ্যাঁ এটা তো ভোগের বিষয় না, এটা তো এমন না যে শুধু ভোগ, এটার মধ্যে মানসিক মেন্টাল কানেকশন আছে, অনেক কিছু আছে। তো এখানে আসলে তো স্বামী স্ত্রীর মধ্যে কি জোর জবরদস্তি করার কখনো প্রয়োজন পড়ে? আমি তো এটাকে কাপুরুষতা মনে করি। একটা মেয়েকে মানে আমার আমার ওয়াইফকে এই কাজে রাজি করানো, মানে এটা তো একটা আর্ট, আমি আমি বোঝাতে পারছি কিনা? হ্যাঁ, এটা তো একটা পুরুষকে তো সে তো পুরুষই না যে জোর করে তাকে যার করতে হয়, নিজের আয়ত্তাধীন নারীকে যার জোর করে করতে হয় সে সে তো তার পুরুষত্ব নির্বাহ করতে না। তুমি তোমার ওয়াইফকে রাজি করতে পারতেছো না, পটায় কৌশল করে 16 কলা 17 কলা দিয়ে তাকে রাজি করতে পারতেছো না, তাহলে তো হলো না ব্যাপারটা। এটা এক নম্বর জিনিস। আর দুই নম্বর জিনিস হচ্ছে যে যারা এই সমস্ত কথা বলে এরা বেসিক্যালি অ্যারেঞ্জ ম্যারেজ তো এরা করে না, বরং অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে সবচেয়ে বেশি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে বলে আমার কাছে মনে হয়, সবচেয়ে সুন্দর আন্ডারস্ট্যান্ডিং থাকে এখানে।
হ্যাঁ,
হ্যাঁ সবচেয়ে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় এখানে। এবং সেক্সুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে ওই রকম বললাম যে আমাদের সেক্স এডুকেশন কিছুটা কমতি আছে। একটা মেয়ে তো বাসার রাতে তো বিলাই মারার দরকার নাই, বিলাই তো মরণশীল প্রাণী, বিলাই তো মরবেই। থাকা উচিত বিয়ের আগে, সুন্দর করে মন জয় করে জিনিসটা যেন সুন্দর হয়, এটা যেন প্রথম যে এটা হবে এটা তার জন্য যেন একটা সুখকর, মানে সারা জীবন মনে থাকবে এরকম একটা অভিজ্ঞতা হয়, আমার জন্য যেন একটা সুখকর একটা অভিজ্ঞতা হয় সারা জীবন মনে থাকবে। ওটা তো এরকম ইসলামী পরিবার নীতি তো এরকম, হ্যাঁ না? ইসলামী পরিবার নীতি যেমন হচ্ছে একটা জিনিস, ইসলাম স্বামীকে বলবে একটা কথা, স্ত্রীকে বলবে আরেকটা কথা, বলে দুজনের মধ্যে ইয়ে করবে। যেমন উদাহরণ হিসেবে আমি এটা এটা ছক করে নিয়ে আসছি, যেমন বলতেছেন যে স্বামীকে বলবে বেশি ঝামেলা করো না, যখন পিরিয়ডের সময় হয় তখন শরীর মন কোনটা ভালো থাকে না, এখন হারাম, বেশি ঝামেলা করো না। আর স্ত্রীকে বলবে যা চাই দিয়ে দাও, স্বামী যদি কামনা করে আর স্ত্রী যদি যুক্তিসঙ্গত কারণ ছাড়া কাছে না আসে তাহলে ফেরেশতারা তাকে অভিশাপ দেয়। মানে স্বামীকে বলবে যে স্ত্রীর কত অধিকার এটা মানো, আর স্ত্রীকে বলবে দেখো স্বামীর কত অধিকার স্বামীকে মানো, মানে দুজনের মধ্যে একটা সুন্দর রিলেশন তৈরি করে দেবে ইসলাম। হ্যাঁ, পারস্পরিক কৃতজ্ঞতা বোধ তৈরি করে দেবে ইসলাম।
ম্যাক্সিমাম ইস্যুতে এভাবেই করে যে দুই পাশ থেকেই এই বোঝা শহীদ হইলেও ইনা মাফ না
পরিবারের ক্ষেত্রেও এরকম স্বামী স্ত্রীর মধ্যে ইসলাম ব্যালেন্স করে, ব্যালেন্স করে দেয়, যার কারণে এই সমস্ত হাবিজাবি এগুলো ওদের সমস্যা, এগুলো আমাদের সমস্যা না। আমরা পারস্পরিক কি বলে এটাকে স্যাক্রিফাইসিং এর মাধ্যমে একজন আরেকজনের জন্য স্যাক্রিফাইস করবে, হাজব্যান্ড ওয়াইফ স্যাক্রিফাইসিং কম্প্রোমাইজিং এইগুলোর মাধ্যমে আমরা সংসার করি। আমরা ওদের মতো মদ খেয়ে আসে স্ত্রীকে বিছানায় ফেলাইয়া বেল্ট দিয়ে পিটাইয়া রেপ করি, এগুলো আমরা করি না, এগুলো ওরা করে। সিঙ্গাপুরে আমাদের আমি তো তবলিগেশনের সম্পর্কিত, তো মহিলা সহ জামাত গুলা বিভিন্ন বিদেশে সফর করে, সিঙ্গাপুর থেকে এসে একটা জামাত ঘটনা শোনাচ্ছে যে এমনিতে যারা সমস্ত মহিলারা আমল করে তাদের তো চেহারার মধ্যে একটা আলাদা ঝকঝকে ভাব থাকে। তো সিঙ্গাপুরের ওরা অমুসলিম যে সমস্ত চাইনিজ মহিলারা ওরা আসে, এসে যখন দেখে যে মুসলিম মহিলারা এত সুন্দর চেহারা, এত সুন্দর আমল করতেছে, এত সুন্দর চেহারা, আর আমাদের চেহারার মধ্যে দাগ, ওরা আসে কাঁদে কেঁদে আর বলে দেখো আমাদের স্বামীরা আমাদের কি অবস্থা করছে। হ্যাঁ, অফিস করে মদ খাওয়ার মদের রুমে দোকানে ঢুকে মদ খেয়ে এসে বাসায় এসে বউ পিটায়। এগুলো ওদের সমস্যা, অ্যালকোহলিজম এর ফলে ওদের পর্নোগ্রাফি, অ্যালকোহলিজম, তারপর হচ্ছে স্ত্রী ছাড়া অন্য নারীর সাথে নারীর প্রতি আগ্রহ আকর্ষণ, এগুলো ওদের মেজর সমস্যা। আমাদের মুসলিমরা তো আমরা এগুলো থেকে দূরেই ছিলাম, আজকে ওদের সভ্যতার কারণে আজকে আমাদের এই সমস্ত মূল্যবোধ গুলো আমরা হারাই ফেলছি।
জি রমাদানের কি নসিহা যদি আপনার থাকে কিছু।
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুক। সবার আগে রমাদান, আসলে রমাদানটা একটা অনেক বড় আল্লাহ তরফ থেকে নিয়ামত। এত ডাক্তারি লাইনে, ডাক্তারি সায়েন্স তো অনেক কথা বলে, একজন নোবেলও পাইছে একজন জাপানি বিজ্ঞানী যে ফাস্টিং এর সেলুলার লেভেলে, কোষের লেভেলে কি কি বেনিফিট হচ্ছে ফাস্টিং এর ফলে, সেগুলো বাদ দিয়ে থাক, বাকি এটা আল্লাহ তালার কাছে আমাদের জন্য অনেক বড়, আল্লাহ তালার তরফ থেকে অনেক বড় একটা নিয়ামত রমজান। সারা বছর যে কমতিগুলো আমাদের হয়ে গেছে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে, তো এই কমতিটা পূরণ করার জন্য আল্লাহ আমাদেরকে প্রতি বছর একটা সুযোগ দেন। তো আমি আগে একজন শায়খের কাছে খুব ওঠা বসা করতাম, নকশবন্দি তরিকার একজন বড় শায়খ জুলফিকার আহমদ নকশবন্দি নামে একজন বড় শায়খ আছেন পাকিস্তানে, ওনার একজন খলিফা আছে বাংলাদেশে উমায়ের কুম্বাদি হাফিজাউল্লাহ, উনি আছেন, তো ওনার কাছে খুব যাতায়াত করতাম। তো ওনার কাছে কিছু কথা, একটা কথা উনি এভাবে বলতেন যে এটা শায়খ জুলফিকারের কথা বেসিক্যালি, যে রমজান মাস হচ্ছে আল্লাহ তালার তরফ থেকে আমাদের জন্য একটা ব্ল্যাঙ্ক পেজ, ব্ল্যাঙ্ক চেক, আল্লাহ তালা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছেন আমাদেরকে, 30টা পেজ আছে এই চেকে, 30 দিন 30টা পেজ। এখন আমি যত খুশি বসায় নেব, আমি যত খুশি আমল করব এখানে বসায় নেব। আল্লাহ তালা আমাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছে, এটা একটা অফার, এই অফারটা আমাদেরকে নিতে হবে। এবং সারা বছর যে কমতিগুলো আমাদের হয়ে গেছে, এই কমতি পূরণ করার জন্য রমজান, সামনে রমাদান মাস আসতেছে আমাদের কাছে, এবং এটাকে সেরকম গনিমত মনে করতে হবে। হ্যাঁ, সম্পদ আল্লাহর তরফ থেকে অনেক বড় নিয়ামত একটা সম্পদ। যে এবং শাহিদ একটা দোয়া করতেন যে আল্লাহ, যেই দোয়া যে জিব্রাইল আলাইহিস সালাম এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। ওই যে তিনটা বদদোয়া আছে না, জিব্রাইল দোয়া করলো আর আল্লাহ রাসূল আমিন আমিন বললেন, আমিন বললেন তিনবার আমার সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম হচ্ছে যে যে ব্যক্তি রমজান মাস পেলো কিন্তু সে গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হোক। তো ওই হুজুর শেখ দোয়া করতেন যে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম এবং আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। তো এই রমজান মাসটা যেন বছরের অন্যান্য সময়ের মতো আমাদের নষ্ট হয়ে না যায়, এটাকে যেন আমরা স্পেশাল মনে করি, স্পেশাল। এবং এই রমজান মাসটাকে দুনিয়ার দুনিয়ার যে কাজকর্মগুলো আছে আমাদের, এই কাজকর্মগুলো যতটা সম্ভব কমানো যায়, যতটা সম্ভব দুনিয়ার কাজকে কমায় ফেলা। বুঝলেন, শেখ হারুন ইজহার সাহেব একটা কথা বলছিলেন যে জুমা, জুমার গুরুত্ব, জুমার সম্মান যখন আমার অন্তর থেকে বেরোয় যাবে তখন বুঝতে হবে যে আমার ইমান কমে গেছে। মানে জুমা যে একটা স্পেশাল দিন, এই 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 সম্মান যখন বেরোয় যাবে, তো একই রকম ভাবে রমজান, রমজানের একটা স্পেশাল টাইম আমার জন্য, এটার জন্য গুরুত্ব আমার অন্তর থেকে বের না হয়ে যায়, এটা অনেক বড় বঞ্চনার কারণ আমার জন্য আল্লাহর রহমত থেকে। তো এদিক থেকে রমজান মাসে আমাদের বিশেষ, এমনিতে তো শয়তানকে আল্লাহ তাআলা, বড় বড় শয়তান গুলোকে আল্লাহ আটকায় রাখেন, অনেক বড় একটা নিয়ামত। এবং এই সময়টা, এই যে যারা আমরা পর্ন অ্যাডিক্টেড যারা আমরা আছি বিভিন্ন, এখন এটা ছাড়ার চেষ্টা করতেছি পারতেছি না, বা আফটার পর্ন ইফেক্ট যেটা মাস্টারবেশন, এগুলো যারা ছাড়ার চেষ্টা করতেছি, তো আমাদের জন্য এটা একটা অনেক বড় সুযোগ এই রমজান মাস। ইভেন যারা স্মোক করে, সিগারেট খায়, সব ধরনের বদ অভ্যাস ছাড়ার জন্য রমজান মাস একটা অনেক বড় সুযোগ, অনেক বড় সুযোগ। তো এই রমজানের মধ্যে মেইনলি এক তো রমজানের রোজা, মানে যে রোজার মধ্যে আমরা কমপ্লিটলি যেন এটার শুধু না খেয়ে থাকা না, বরং রোজার যে সমস্ত আদব সুন্নত আছে, গীবত থেকে বেঁচে থাকা, নজর থেকে বেঁচে থাকা, এগুলোর দিকে বেশি জোর দেওয়া দরকার আমাদের, জোর দেওয়া দরকার। সেই সাথে কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, এটা তো যেহেতু কোরআনের মাস, কোরআনের সাথে বিশেষ সম্পর্ক রাখা, এটা একটা আল্লাহ তালা যেন আমাকে তৌফিক দেন। এবং সেই সাথে কিয়ামুল লাইল যেটা আছে, তো তারাবি আর কিয়ামুল লাইল, এগুলো যেন আমরা, মানে রমজান মাসটা যেন এভাবে চলে না যায়, যেভাবে আসে সেভাবে চলে যায়, এভাবে যেন না যায়, এটা এটা যেন আল্লাহ আমাকে আমল করতে আসুন দেন। এবং সেই সাথে আরেকটা কথা উনি উনি বলতেন, শেখ জুলফিকার খলিফা, শেখ জুলফিকার খলিফা উমায়ের, উমায়ের সাহেব, উনি একটা কথা বলতেন যে যেমন মসজিদে হারাম, হারামে নেকি করলে যেরকম অনেক গুণ আল্লাহ তাআলা বাড়ায় দেন, তা মসজিদে হারামে যদি কেউ গুনাহ করে সেই গুনাহ কিন্তু অনেক সিরিয়াস, নর্মাল গুনাহের মতো না কিন্তু।
জি
ঠিক না, ব্যাপারটা তো এরকমই যে মসজিদে হারামের ভিতরে একটা নেক আমল করলে যেমন বহু গুণ আল্লাহ তাআলা বাড়ায় দেন, সেরকম ওই হারামের বাউন্ডারির ভিতরে গুনাহ করলেও সেই গুনাহের ইন্টেনসিটি অনেক বেশি থাকে। তো একই রকম ভাবে রমজান মাস যেরকম আল্লাহ তাআলার একটা রহমত, এখানে যেমন আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলকে অনেক অনেক বাড়ায় দিবেন, তো রমজান মাসের গুনাহ করা সেটাও অনেক বড় দুর্ভাগ্যের কারণ, বদনসিবির কারণ। সেই দিক থেকে, হ্যাঁ সেদিক থেকে আল্লাহ তাআলা যেন আমাদের রমজান মাসে সমস্ত ধরনের গুনাহ থেকে হেফাজত করে, বিশেষ করে। এবং যে সমস্ত ভাই বোনেরা আমরা আমরা চেষ্টা করি, যে সমস্ত ফ্রি মিক্সিং এর যে এখন সময় চলতেছে, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করি, দূরে থাকার চেষ্টা করি এগুলোর কারণে। এবং আরেকটা জিনিস যেটা, যে আমি নিজেকে নিরাপদ মনে না করি, যে আমার দ্বারা এরকম অঘটন হবে না কখনো, নিজেকে এরকম মনে করা যাবে না, বরং ভয়ে ভয়ে থাকা যে আমার দ্বারা গুনাহ হয়ে যেতে পারে, এই ভয়টাই ইমানের আলামত। নিজেকে, নিজের ইমানকে, আমার ইমান বেশি, আমার দ্বারা কখনো এই গুনাহ হতে পারে না, আমার দ্বারা কখনো ধ্বংস হবে না, আমার দ্বারা কখনো কারো হ্যারাসমেন্ট হবে না, এই আত্মবিশ্বাস, এটা ইমানের সিফাত না, ইমানের গুণ না। ইমানের গুণ এটাই যে হ্যাঁ আল্লাহ আমার দ্বারাও হয়ে যেতে পারে, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, আর নিজের ভয়ে ভয়ে থাকা, ভয়ে ভয়ে থাকা, এটা হচ্ছে ইমানের লক্ষণ।
হ্যাঁ, আমরা তো বার্সিসের কাহিনী জানি।
হ্যাঁ হ্যাঁ, বার্সিসের কাহিনী আমাদের সামনে আছে। তো যার কারণে এই ভয়ে ভয়ে আমাদের থাকতে হবে, হ্যাঁ ভয়ে ভয়ে থাকতে হবে, যেন আমার দ্বারা কখনো, মানে ইসলাম তো আসলে একটা বিষয় যে মনে করেন একটা রুম, রুমটা হচ্ছে গুনাহ, রুমের দরজা আছে একটা, তো ইসলাম ওই দরজাটাই শুধু বন্ধ করে তাই না, বরং ওই রুমে ঢোকার যতগুলো পথ আছে, পথ, এই সবগুলো পথ ইসলাম বন্ধ করে দেয়। শুধু এইটা অপরাধ, শুধু তাই না, ওই অপরাধ পর্যন্ত পৌঁছানোর জন্য যতগুলো রাস্তা আছে, ওই রাস্তাগুলো সহ ইসলাম বন্ধ করে দেয়। ইসলামের ইউনিকনেস হচ্ছে এটা, নিজেকে হ্যাঁ, যদি ইসলাম ইসলামের দেওয়া কোনো একটা বেড়া আমি উঠায় ফেলি, তাহলে পরে আমার জন্য আমার আমার গুনাহের মধ্যে খুব বেশি পার্থক্য নাই। তো এই সমস্ত সহশিক্ষা বা সহকর্ম যে বিষয়গুলো এখন বেশি আমাদের মধ্যে আসতেছে, তো এই বিষয়গুলো থেকে আসলে দূরে থাকা, ইসলামের প্রত্যেকটা বিধানই আমাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য। আমি যদি এই বিধানগুলোকে না মানি আমার দ্বারাও এরকম গুনাহ হয়ে যেতে পারে। বিশেষ করে আমার এখানে এই মানসাঙ্ক বইয়ে অজাচার অজাচার নিয়ে একটা চ্যাপ্টার আছে, ইনসেস্ট, এই বিষয়গুলো সম্পর্কে আমরা অধিকাংশ মুসলমান আমরা এগুলো বেখবর। একটা ফ্যামিলিতে আমি এবং আমার মেয়ের মধ্যে কি কি ধর কি কি রুলস আছে, আমার এবং আমার মেয়ের মধ্যে ইসলাম কি কি নিয়ম বেঁধে দিছে যে একজন বাবা তার মেয়েকে কতটুক পর্যন্ত আদর করতে পারবে, একজন বাবা তার মেয়ের ঘরের মধ্যে কি তাকাইতে পারবে নাকি চোখ নিচু করে থাকতে হবে, আগে মেয়ের কাছে অনুমতি নিয়ে তার ঘরে ঢুকতে হবে। এই যে ফ্যামিলি ডেকোরাম যেগুলো আছে, পরিবার নীতি, এগুলো সম্পর্কে আমরা অধিকাংশ নামাজি হাজি সাহেব আমরা এগুলো জানি না। এগুলো আমাদের জানতে হবে, ইসলাম কতটুকু সীমারেখা দিয়ে দেয় এগুলো আমার জানতে হবে। মাহরাম সম্পর্কে কোনো মসজিদে আলোচনা এখন হয় না, জুমার কোনো খুতবায়। হ্যাঁ, তো এই বিষয়গুলো তাহলে তো আমাদের সামনে আসতেছে না তো বিষয়গুলো, তো যার কারণে এই বিষয়গুলো আমাদের খুব প্রয়োজন, খুব এই বিষয়গুলো বিশেষ করে যেগুলো খুব অনেক আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক। রমজান মাস এই সময় আমরা দুনিয়াবি কাজকর্ম কমাই দিয়ে বেশি বেশি রোজা তো আছেই, সাথে কোরআন তেলাওয়াত, তারাবি, এবং সেই সাথে বেশি বেশি ইলম, যে সমস্ত ফরজ পরিমাণ ইলম যেন আমরা হাসিল করতে পারি, আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুক।
আচ্ছা, আজকে মনে হয় আমরা আমাদের মুসলিম গ্লাস পডকাস্টের শেষের দিকে এসে পড়ছি, মানে এসে পড়েছি। তো আরিফিন ভাইকে অসংখ্য ধন্যবাদ, উনি খুবই ব্যস্ত একজন মানুষ। ইনফ্যাক্ট আজকে শিডিউল ফিক্স করতে আমাদের মেবি 2 সপ্তাহ আরো বেশি টাইম লেগেছে।
আসলে ওই আমি তো বিভিন্ন হাসপাতালে তো ডিউটি আছে, এর সাথে আরো বিভিন্ন বিষয় নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হয় অনেক সময়, তো যার কারণে সময় মানে।
তো আপনার তো মানে আজকে মনে হয় আমরা পুরোপুরি ইনসাফ করতে পারলাম না, ইনশাআল্লাহ আমরা নেক্সট আরেক পর্বে ডাকবো, আপনি নিশ্চয়ই আসবেন আমাদের আবার ডাকলে।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি যে কোনো সময়, ইনশাআল্লাহ যে কোনো দিনের উপকার হয় এরকম যে কোনো কাজে আপনি যে কোনো সময় আমাকে স্মরণ করবেন ইনশাআল্লাহ, আমি ইনশাআল্লাহ বাই আল্লাহ যদি
চায়। আর শ্রোতারা আমাদের ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অ্যাক্টিভ থাকুন, এবং আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.themuslimglass.com, এখানে সবগুলো এপিসোড পাওয়া যাবে, আপনারা ইচ্ছা করলে পুরনো এপিসোড গুলো শুনতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার। আজকের পর্বটা স্পেসিফিক্যালি আজকের পর্বটা আপনারা যদি শুনে থাকেন আপনারা বুঝতে পারবেন এটা আমরা অনেক কিছু নতুন ডিসকভার করলাম এবং অনেক কিছু জানা আছে, নিজেদেরকে আবার আবিষ্কার করতে হবে এরকম একটা ব্যাপার। খুবই ইম্পর্টেন্ট আলোচনা, আশা করি সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন। এবং আমাদের নেক্সট পর্বে আমরা আরেকটা ঘোষণা দিতে চাই যে রোজার মধ্যে আমরা কোনো পর্ব হয়তো রিলিজ করতে পারবো না, কারণ আমরা চাই যে সবাই রোজার মধ্যে মানে রমাদানের মধ্যে রমাদানের আমল ইবাদত নিয়ে ব্যস্ত থাকুক। সো ইনশাআল্লাহ রমাদানের পরে আমরা আবার ফিরে আসবো, সে পর্যন্ত বিদায় নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।